exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডরের 139তম পর্ব শুরু হচ্ছে এই মুহূর্ত থেকে। আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ডর শোনেন তারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত করেছি। আপাতত 11টা থেকে 12টা পর্যন্ত আমরা শুধুই আপনাদেরকে এমন কিছু প্যারানর্মাল ঘটনার মুখোমুখি করি যার সমাধান হয়তো আপনারা খুঁজে পান না। যে পার্টিতে থাকে সুমন এবং লোবান এবং আজকে তারা অনেক এবং সিয়ামের গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরছে সেটা হল মগবাজারের কোন একটি হন্টেড প্লেসে। প্রথমেই আমরা তাদের যাবার সাউন্ড বাইট শোনাব, তারপর গল্পে প্রবেশ করব। ঠিক রাত 12টায় আমি এবং ট্যারট রিডার রেজা ভাই আসব আপনাদের সাথে। অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে আজকের, বিশেষ করে আজকের ডরের স্পেশাল ট্যারট কার্ড সেগমেন্টে। সাথে থাকবেন আশা করছি।
আমি আর লোবান হাঁটছি আমাদের অফিসের রাস্তায়, খুব কাছে হওয়াতে মানে আমরা আজকে খুব আরামের একটা জার্নি।
সুমন হাঁটতে হাঁটতেই নিয়ে আসলা।
হ্যাঁ, যেটা হচ্ছে যে লোবান খেতে চেয়েছিল
বাদাম
খাইয়েছি আমি।
যাই হোক, টাকার বাদাম এখন আর হয় না, 10 টাকার বাদাম
বহু কষ্টে পাওয়া গেছে। এবং লোবান বলেছিলাম যে লোবান হাঁপিয়ে যাচ্ছিল, লোবানকে বহু কষ্টে আমি দাঁড় করিয়ে রেখেছি। ভিডিওতে আসলে এটা বুঝবেন না, কারণ ভিডিওতে খুব অন্ধকার থাকার কারণে রাস্তাটাতে খুব বেশি একটা আলো নেই, সেই জন্য ভিডিওটাতে বোঝা যাচ্ছে না। আমরা হাঁটছি আর কি এই মুহূর্তে রাস্তা ধরে। আমরা সেই রাস্তাটাতে আছি যেই এই রাস্তাটারই কোন একটা প্রান্তে সেই বাড়িটা রয়েছে। আমরা জাস্ট সেই রাস্তা ধরে হাঁটছি।
বাসাটা কত দূরে?
বাসাটা জাস্ট আমাদের আর একটু হাঁটতে হবে, এই রাস্তারই মাঝামাঝির অংশে রয়েছে।
আমরা কি আসছি?
এই তো জাস্ট এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে চায়ের দোকান দেখছো, এখনো চায়ের দোকান খোলা, রাত কয়টা বাজে।
যেটা মনে হয় যে অনেক জায়গা থেকে মানুষজন ফিরে আসে না, প্রেস ট্রেস ইত্যাদি থেকে, তাদের জন্য।
ওকে, বুঝছি, তোমার চা খাওয়ানো যাবে না লোবান, প্লিজ। না, চলো চলো উপর। জাস্ট সবাই, আপনারা সবাই রেডি তো? এই যে সামনের বাড়িটা,
ওকে চলেন আমরা আসলে মূল জার্নি শুরু করি, যেটার জন্য নিজে অপেক্ষায় থাকি এবং ইনফ্যাক্ট রেডিওর থ্রুতে হাজার হাজার লাখ লাখ মানুষ অপেক্ষায় থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এই জন্যই বলছি যে অ্যাপ দিয়ে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই মুহূর্তে ডর শুনতে পারবেন। ইনফ্যাক্ট ABC রেডিও শুনতে পাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে ডর শুনে থাকে, সেই রেসপন্সও আমরা পাই। মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে, ইনফ্যাক্ট আমেরিকা থেকেও যোগাযোগ করা হয়েছে। বলতে পারি যে পৃথিবীর সব জায়গা থেকে এই মুহূর্তে ডর শুনছেন কিংবা ডাউনলোড করে শুনবেন, যে যেখানেই থাকুন। তো আজকে আমার সাথে যে অতিথিরা আছে তাদের পরিচয় দিয়েই শুরু করব। তার আগে আমি একটু বলতে চাই যে আপনি যদি একটু আপনার আগ্রহ থাকে এবং আপনার যদি ভালো কোনো স্টোরি থাকে, আপনিও কিন্তু একজন পার্টিসিপেটর হয়ে যেতে পারেন। আপনি ফোন করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এই নাম্বারে ফোন করার পর অটোমেটিক্যালি আপনার ভয়েসগুলো রেকর্ড হবে, সেখানে আপনি আপনার নাম বলবেন, যেই ফোন নাম্বারে আপনাকে সবসময় পাওয়া যাবে সেই ফোন নাম্বারটা বলবেন এবং সংক্ষেপে আপনার ঘটনাটা বলবেন এবং বর্তমানে আপনি কোথায় থাকেন এই ইনফরমেশনটা দিবেন। আরো একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/rjsuman SUMAN, তারপর একটা ডট চিহ্ন, তারপরে DOR। এই ঠিকানায় এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি আগ্রহী হয়ে থাকেন। সো চলেন এবার অতিথিদের কাছে চলে যাই। তো আপনার পরিচয় দিয়ে আমরা শুরু করি।
শোন ভাই, আমার নাম হচ্ছে অনিক কুমার আয়ান, আমি আসছি পুরান ঢাকা লালবাগ থেকে।
ওকে, সো অনিক ভাই, আমি যতটুকু জানি যে আপনি কাজের সূত্রে মর্গের সাথে অনেক আপনার কানেকশন রয়েছে, সেখানকার কিছু ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। আমরা তাহলে ঘটনায় চলে যাই।
অ্যাকচুয়ালি ভাই, স্টোরিটা হচ্ছে আমাদের একটা কলিগের, যিনি একটা সরকারি মেডিকেলের আন্ডারে আছেন, এটা বিগত 25 বছর আগের কথা যেটা উনি আমার কাছে শেয়ার করছেন, আমি ঠিক সেইভাবে আপনাদের কাছে শেয়ার করতেছি। ওনাকে বলা হয় যে ওনাকে নাইট ডিউটি করার জন্য একটা দায়িত্ব দেওয়া হয়। একটা ব্যাড হ্যাবিট ছিল, মানে স্মোকিং এর, স্মোকটা করার জন্য উনি অফিস থেকে বের হন। টাইম বলতে গেলে 2 থেকে 2:30 হবে, সিগারেটটা জ্বালিয়ে উনি আপনার মর্গে একটু কাছের দিকে গেলেন এগিয়ে। তখন মর্গের পাশে হসপিটালের যে আর কি বেডশিট গুলো থাকে সেগুলো ধোয়ার জন্য একটা ওয়াশরুমের মতো আপনার থাকে, উনি স্মোকটা করার জন্য যখন সিগারেটটা জ্বালান তখন উনি একটা জিনিস ফলো করেন, যে হাউসটা ছিল যেখানে আর কি কাপড় টাপড় ধোয়া হয়, যে একটা সাদা কাফনের মতো একটা কাপড় পরে একটা মেয়ে বসে আছে, চুলগুলো সম্পূর্ণ আপনার এলোমেলো নিচের দিকে ঢালানো অবস্থায় ছিল। এট ফার্স্ট দেখে উনার মনের মধ্যে সেই রকম কোনো ভয়টা লাগেনি। দেন যখন আবার সিগারেটটা একটু বেশি টানা শুরু করলেন তখন উনি এটা ফলো করলেন যে ওই মেয়েটা যে ছিল সেই মেয়েটার চুলগুলো একটু এলোমেলো হওয়া অবস্থায় দেখা যাচ্ছে। তখন উনি ওনার সন্দেহটা দূর করার জন্য মেয়েটার কাছে যায়। যখন উনি কাছে গিয়ে দেখে যে সেই মেয়েটা মাথাটা একদম হাঁটুর সাথে লাগানো ছিল এবং মাথাটা ওঠানোর সাথে সাথে তিনি দেখেন মেয়েটার আর কি বিভৎস একটা চেহারা এবং মেয়েটার চোখগুলো সম্পূর্ণ ছিল পুরো কালো। উনি এই জিনিসটা দেখে খুব বেশি ভয় পান। ভয় পেয়ে উনি সেখান থেকে একটু ব্যাক করে তার অফিসের দিকে আসেন। অফিসের দিকে আসার পরে তিনি আবার চিন্তা করেন হয়তোবা এটা কোনো ভুল ত্রুটি হতে পারে। দেন উনি যখন আবার পিছে ঘুরে তাকান তখন উনার শরীরের মধ্যে এমন একটা জোরে একটা বাতাসের মতো আর কি বাড়ি খায় যেটা থেকে উনি ভীষণ পরিমাণ ভয় পান। আর ঘুরে দেখেন যে ঠিক সেই মেয়েটা দৌড় দিয়ে একটা বাথরুমের সাইডে গেল। তখন উনি সেই মেয়েটার পিছনে পিছনে যাওয়ার জন্য একটু চেষ্টা করেন আর গিয়ে যেটা দেখেন সেই দরজাটা প্রতিনিয়ত উনি যেটা দেখেন যে লক করা থাকে প্রতিনিয়ত। আর সেই দিন সেই মুহূর্তে দেখতেছে লকটা খোলা, মানে দরজাটা সম্পূর্ণরূপে খোলা ছিল, ওনার আশেপাশে কেউ ছিল না, তাহলে লক দরজাটা খুলবে কিভাবে? তারপর উনি শিওর হওয়ার জন্য সেই বাথরুমের ভিতরে যায়। বাথরুমের ভিতরে গিয়ে দেখে যে যে মেয়েটাকে উনি কিছুক্ষণ আগে দেখে আসছেন সে বাথরুমের ভিতরে দাঁড়িয়ে আছে আর কি, এমন বিভৎস আকৃতির ওনার চেহারা যে যেটা উনি কল্পনাও করতে পারতেছেন না। মুখের সাইডে, গলার সাইডে এমন প্রকৃতির একটা আর কি দাগের মতো ছিল, প্রচুর পরিমাণ বিকট ছিল, যেটা দেখে উনি ভয় পেয়ে সেখানেই সেন্সলেস হয়ে যান। 5টার দিকে যখন ওনার কলিগরা ওনাকে খুঁজে পাচ্ছিলেন না তখন ওনারা ওনাকে খোঁজার জন্য বের হন। আর বের হয়ে দেখেন যে সেই বাথরুমের পাশে আর কি খারাপ অবস্থায় পড়ে আছেন সেখানে। তখন সবাই ওনাকে উঠিয়ে আর কি নিয়ে যান ডিপার্টমেন্টে। নিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ওখানে কেন ছিলেন? তখন উনি বলে সেই স্টোরিটা। তো আশ্চর্যের বিষয়ে উনি যে মেয়েটাকে দেখছিলেন সেই অবস্থায় ওনাদের কলিগরা সেটা ওনাকে বলেন একদিন আগে পোস্টমর্টম করে এখান থেকে বডিটা ট্রান্সফার করে পাঠানো যায়।
এটা কিভাবে বুঝলো যে ওই মেয়েটাকে উনি দেখেছে, কলিগরা কিভাবে বুঝলো?
যখন উনি সবকিছু যখন খুলে এক্সপ্লেন করেন যে এইরকম এরকম একটা মেয়ে ছিল, তার চুলের অবস্থা এই ছিল, তার কন্ডিশনে এটা ছিল, তখন গেসপট করে বলে যে একদিন আগে আমাদের এখানে একটা পোস্টমর্টম কেস আসছিল একটা মেয়ের, সে মেয়েটা ফাঁসি দিয়ে মারা গেছিল এবং তার পোস্টমর্টম করা হয়েছিল। তখন উনি শিওর হয় যে হ্যাঁ, উনি যে মেয়েটাকে দেখছে এটাই হচ্ছে সেই।
ইনফ্যাক্ট মানে মর্গ নিয়ে আসলে অনেক ধরনের ঘটনাই প্রচলিত আছে। মর্গতে অনেক ধরনের বেয়ারিশ লাশ আসে, অনেক ধরনের মানে অপমৃত্যু সবই তো মর্গতে যায়। আর অপমৃত্যু মানেই হচ্ছে যে অতৃপ্ত আত্মা বলি আমরা, অনেকেই বিশ্বাস করে এটা। অতৃপ্ত আত্মারা কিন্তু সবসময় মানে দেহের মায়াটা ছেড়ে যেতে পারে না বলা হয়ে থাকে আর কি। আর এমনিতেও আমাদের মানুষজনের মর্গ নিয়ে একটা ভীতি, সবার মধ্যে একটা ভীতি কাজ করে। তো যাই হোক, আমরা প্রথম ঘটনাটা শুনলাম, এবার পরবর্তী ঘটনায় যাই।
আমার সেকেন্ড যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মগবাজারের যে কোনো একটা হসপিটালকে নিয়ে। সেখানে আমার একটা কাজিন জব করত, তো আমি সরাসরি স্টোরিতে যাচ্ছি। তো একদিন তাকে ডিপার্টমেন্ট থেকে আপনার ডিউটি দেওয়া হয় নাইটের দিকে, তাদের একটা রেস্ট রুম থাকে। তো কাজটা শেষ করে সে যখন রাত্রে ঘুমাতে যায় সময়ে আপনার মিনিমাম 12:30 মতো হয়। তখন সে কাজটা শেষ হয়ে গেছে বলে সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে যায়। আর দিনটা ছিল আপনার ঠান্ডার দিন, খুব বেশি শীত ছিল। সে লাইটটা অফ করে গায়ের মধ্যে একটা কাঁথা দিয়ে ঘুমায়। সেই কাঁথাটাকে সে টেনে তার কাঁধ পর্যন্ত নিয়ে আসে এবং সে চোখ বন্ধ করে ঘুমায় যায়। তার ঠিক 10 থেকে 15 মিনিটের পরে সেটা ফিল করে যে তার গায়ের উপরে যে কাঁথাটা ছিল সেটা তার পায়ের নিচে একদম পড়ে আছে। হঠাৎ সে মনে করলো যে হয়তো টানা টানা খেয়ে হয়তো বা চাদর টাদর এদিক ওদিক হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। সেই চাদরটাকে নিয়ে আবার তার গায়ের মধ্যে দিল। ঠিক 1 সেকেন্ডও হয়নি, সাথে সাথে আবার এমন ভাবে মুভ করা হয় চাদরটা যেমন মনে হয় তার পাশে কেউ হয়তো দাঁড়িয়ে অনেক জোরে টান দিতেছে, সেটা ফিল করলো। সে উঠে বসলো এবং দেখলো যে তার গায়ের মধ্যে যে চাদরটা আছে সেটা সেম অবস্থায় নিচে পড়ানো আছে। সে আবার একটু সাহস করে চাদরটাকে গায়ে দিল, কিছুক্ষণ চোখটা খুলে রাখলো এবং চোখ খোলার পরে সে যেটা দেখলো যে বন্ধ লাইটটা ছিল এবং বন্ধ যে ফ্যানটা ছিল সেটা নিজে নিজেই স্টার্ট হয়ে গেল। সেটা দেখার পরে ও ভীষণ পরিমাণ ভয় পেল, পরে আবার লাইটটা অফ করলো। আবার তার বেডে শোয়ার সাথে সাথে আবার লাইট আর ফ্যান সেম অবস্থাতে অন হয়ে যায়। অন হওয়ার পরে ও ভীষণ আকৃতিতে ভয় পায়, ও নিচে যায়। নিচে গিয়ে দৌড়ে গিয়ে ওর একটা কলিগ থাকে, সেই কলিগকে বলে যে আমার সাথে এই দুর্ঘটনাটা হয়েছে। তো ওর কলিগটার সাথে সাথে উপরে আসে, সে নিজেই চেক করে দেখে যে সবকিছু ঠিক আছে মোটামুটি। তখন ওনাকে সাহস দিয়ে বলে যে হয়তো বা আপনার কোনো ভুল ভ্রান্তি হয়তো চিন্তা ভাবনা করতেছেন, এরকম কোনো কিছুই না, আপনি ঘুমান। উনি ওনার কথা মতো আবার ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সাথে সাথে ঠিক 5 মিনিট পরে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটে ওনার সাথে, ঠিক এবারও সেম ঘটনাটা ঘটে। লাইট এবং ফ্যান আবার জ্বলে, আর জ্বলার কারণে উনি এত বেশি ভয় পায় নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পরে গেটের মধ্যে অনেক জোরে ধাক্কা দিয়ে নিচে একবারে নেমে আসে। পরে সেই রুমের মধ্যে আর উনি যায় না, কলিগকে সম্পূর্ণরূপে বলে যে আমার সাথে একবার দুইবার যে ঘটনাটা হয়েছে সেটা হয়তো বা আমি ভুলতে পারি, বাট এট এ টাইম একই সাথে বারবার যে ঘটনাটা ঘটতেছে সেটা আমার মনে হয় না যে এটা নর্মালি কোনো বিষয়। তাই উনি ভয়ের কারণে সেই রুমেও আর যায়নি, রেস্ট করাও ছেড়ে দিয়েছেন, ইভেনলি উনি সেই চাকরিটাও ছেড়ে দেন।
আচ্ছা, ওনার রুমের আশেপাশে কি ছিল, মানে রোগীদের কোনো বেড ছিল?
উনি বলল যে ওনার ফ্লোরটা ছিল 9 তলায়, সেটা সবসময় খালি থাকত। আর 9 তলায় যে ফ্লোরে উনি ছিলেন সেখানে সহজে কেউ ডিউটি করতে ইচ্ছা প্রকাশ করত না, কারণ ওই ডিপার্টমেন্ট এত বেশি খালি ছিল যে ওখানে যদি আপনি নর্মালি 7টা-8টার দিকেও দাঁড়াবেন তাহলে আপনার গায়ের লোমগুলো শিউরে উঠবে।
আসলে আমি এটাই জিজ্ঞেস করছিলাম কারণ আমার কাছে একটা ঘটনা আছে, আমাকে একজন পার্সোনাল ইমেইলে একটা ঘটনা পাঠিয়েছে লিখে। আপনার ঘটনাগুলো আগে শুনি, এর পরে এক ফাঁকে আমি এই ঘটনাটা আমি আমার লিসনারদের সাথে আমি শেয়ার করতে চাই। এরকম আইসিইউর কোন একটা ঘটনা লিখে সে পাঠিয়েছে এবং এটা ঢাকা শহরের একটা মেডিকেলের ঘটনা সে লিখে পাঠিয়েছে। সো এটা হচ্ছে আপনার সেকেন্ড ঘটনা।
জি, আমি তৃতীয় নম্বর যে স্টোরিটা বলবো সেটা আমার একটা জার্নিকে নিয়ে, যেখানে নিজে স্বয়ং ছিলাম। তো স্টোরিটা হচ্ছে আমাদের এলাকার একটা ছোট ভাইকে নিয়ে কোন একটা কাজের প্রেক্ষিতে আমি ঢাকা থেকে বরিশাল যাই। তো আমাদের এলাকার কিছু লোক ছিল যাদের আপনার রিলেটিভের একটা বিয়ের ফাংশন ছিল, তারাও আমার সাথে একই লঞ্চে ছিলেন। লঞ্চটা ছাড়া হয় রাত্রে 8:30 মধ্যে, আর লঞ্চটা গিয়ে যখন আমাদের পদ্মার কাছাকাছি অবস্থানে যখন যাচ্ছে তখন এলাকার যে লোকগুলো ছিল তাদের মধ্যে একটা ছেলে ছিল আর কি, ছোট ভাই হয় আমার, ওর বাবার সাথে ওর কিছু একটা পারিবারিক বিষয় নিয়ে হয়তো বা একটু ঝগড়াঝাটি হয়, আর সে ছেলেটা একটু অ্যাবনর্মাল টাইপিং একটু ছিল,
মানে মেন্টালি কিছুটা ইমব্যালেন্স ছিল।
হ্যাঁ, সে মেন্টালি ইমব্যালেন্স ছিল, মানে বড়দের কারো কথা শুনত না, নিজের মন মোতাবেক সবকিছু করত। বাট সেই লঞ্চের সিচুয়েশনটা এমন ছিল যে বর্ষার দিন ছিল, তো আকাশের অবস্থাও খারাপ ছিল। উপরের দিকে যখন যাই তখন দেখতেছি যে ছেলেটা ওর বাবার সাথে বড় ধরনের ঝগড়া করতেছে। ওর বাবা করছে কি, ওকে 2-4টা কথাবার্তা বলে ওর বাবা নিচের দিকে আসে। সেই ছেলেটা কিছুক্ষণ পরে কথা তার বাবার সাথে কথাবার্তা শেষ করে ঠিক আপনার লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়
মাঝরাতে।
হ্যাঁ, মাঝরাতে, সময়টা ছিল মিনিমাম 2-2:30 কাছাকাছি অবস্থা, আর এমন সিচুয়েশনে লঞ্চটা ছিল যে পদ্মার সম্পূর্ণ মাঝামাঝি অবস্থা, পানির এমন পরিমাণ স্রোত আর ঢেউ ছিল, একটা ভয় জাগতেছে যে খোদা না করুক কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা। এর মধ্যেই সে ছেলেটা ডুব দিয়ে দেয়। লঞ্চের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যে একটা ছেলে নদীতে ডুব দিয়ে দিছে, সাথে সাথে ওর বাবাকে বলা হয় এখন অলরেডি ডুব দিয়ে
দিয়েছে।
হ্যাঁ, আপনার লঞ্চের যে ড্রাইভার ছিল উনাকে আমরা বলি কর্তৃপক্ষকে জানাই, কর্তৃপক্ষ লঞ্চটা সেই সিচুয়েশনে লঞ্চটাকে আটকানো হয়, যত পরিমাণ চেষ্টা ছিল তাকে খোঁজার জন্য সবকিছুই করা হয়। বর্ষার দিন ছিল যেহেতু, পানিগুলো এত বেশি আপনার ঢেউয়ের অবস্থায় ছিল যে লাইটটা সবকিছু মেরে দেখা হয় যে ছেলেটা নাই। তখন অনেক খোঁজাখুঁজি করা হয়, খোঁজাখুঁজি করার পরও সেই ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। পরে সবাই মনে করে হয়তো ছেলেটা হয়তো ডুবে মারা গেছে। ওর পরের দিন আমরা সকালবেলা আসি এলাকায়, ওদের বাসায় তো শোনার পরে আপনার মোটামুটি ভাবে কান্নাকাটি শুরু। যেটা মিরেকেলি হলো, সেই ছেলেটাকেই 1 সপ্তাহ পর ঠিক এলাকাতেই পাওয়া যায়।
মানে একদম সুস্থ স্বাভাবিক ভাবে,
সম্পূর্ণ সুস্থ রূপে। ওকে দেখে এলাকার মানুষরা হতভঙ্গ হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। তো যারা ওর কাছে জিজ্ঞেস করে গিয়ে যে তুমি তো নদীতে ডুব দিয়ে দিছিলা, তো তুমি সেখান থেকে আসলা কিভাবে, তখন সে কোনো কিছুই না বলে এলাকায় যেখানে আর কি ওদের বাসা আছে তার পাশে ঠিক একটা গাছ আছে নিম গাছের মতো, ও নিম গাছের দিকে তাকিয়ে বলতেছে যে আমাকে ওখানে যে বসে আছে গাছের উপরে ওই তো বাঁচে। ও যখন ইশারা দিয়ে বলতেছে যে গাছের উপরে যে আছে সে বাঁচাচ্ছে, তখন আমরা ঠিক গাছের দিকে তাকাই, গাছের দিকে তাকিয়ে দেখি কেউ নেই, বাট ও গাছের দিকে তাকিয়েই বলতেছে যে ওই যে ও আমাকে বাঁচিয়েছে, ও আমাকে নিয়ে আসছে।
জিজ্ঞেস করা হয় এই ধরনের কাউকে ইন্ডিকেট করে যে তাকে বাঁচিয়েছে এবং কিছু একটা অলওয়েজ তার সাথে আছে,
তাকে
অবজার্ভ করতেছে
যে
তার কথাবার্তা মনে হয়। কি বলবো, আসলে আমার কিছু বলার নেই এখানে, যে যত বড় সাঁতার জানুকই, মানে আমি ধরে নিচ্ছি সাঁতার জানে ছেলেটা, যদিও জানে না, আপনারা জানেন যে এই ছেলে সাঁতার জানে
না,
যদি ধরেও নেই যে সাঁতার জানে, তার পক্ষে ওই সময়ের পদ্মা পাড়ি দেয়া
খুব বেশি কষ্টকর,
এটা ইম্পসিবল।
আর
এই উত্তাল পদ্মা অবশ্যই কেউ না কেউ তো বাঁচিয়েছে, নাহলে তো এই অবস্থা থেকে ফিরে আসা সম্ভব না। ওকে, সো এই এটা ছিল আপনার তৃতীয় ঘটনা, আর কোন ঘটনা কি আছে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
আমি এখন যে স্টোরিটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পাশের একটা কাকির স্টোরি, ওনার মুখ থেকে শোনা। যেটা প্রতিনিয়তর মতো নামাজ কালাম সবকিছুই করেন, উনি তাহাজ্জুদের নামাজ যখন পড়েন রাত্রেবেলা, তখন উনি প্রায় সময় এটা ফিল করেন যে ওনার আশেপাশে কেউ হাঁটতেছে বা বসে আছে, খুব গরম একটা ফিল করেন, ফ্যান ছাড়া অবস্থায় আছে বাট ওনার কাছে খুব বেশি গরম লাগতেছে। আস্তে আস্তে যখন এটা বুঝতে পারলেন, তখন এটা জানতে পারলেন যে ওনার সাথে একটা জিন আসর করে আর কি, যেটা উনিকে ওনাকে প্রোটেক্ট করে আর কি, তবে ওনাকে সেই জিনটা ক্ষতি করে না কখনো। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওনাদের বাসে যে কোনো একটা ফাংশন ছিল, ওনাদের মোটামুটি ভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেই করা হয়, সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে আপনার রাত্রে উনি সবার লাস্টে খাওয়া দাওয়া করেন। তো যখন খেতে বসেন ওনার বাসায় যে মাছটা রান্না হয় সেই মাছটা উনি খান, তো ওনার বাথরুমের খুব প্রেশার লাগে, যখন উনি বাথরুমের মধ্যে ঢোকেন সেই অবস্থায় উনি ফিল করেন যে ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, খুব গরম একটা ভাব নিয়ে, মানে এত পরিমাণ গরম যে উনি গরমে সেটা টিকতে পারতেছেন না। ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে ওনার ঘাটটা যেখানে ছিল সেখানে না থেকে ঠিক বাম পাশে মুভ করছে।
বাম পাশে মুভ করছে বলতে আমরা বুঝাই,
আমরা নর্মালি
মানে কেউ কি ঘাড় ওনাকে ধরে বাঁকিয়ে দিয়েছে এরকম,
গলাটাকে উনি এটা রিয়েলাইজ করলেন যে কেউ হয়তো ধরে পাকানো অবস্থায় ঘুরাই দেওয়া হয়েছে ওনাকে, ঠিক ওনার ঘাটটা মোড়াই দেওয়া হয় এবং ঘাটটা ঠিক বাম পাশে বেঁকানো থাকে। আর উনি যখন এই অবস্থায় থাকেন তখন ওনার ঘাড়ের যে সাইডটা ছিল সেখানে প্রচুর পরিমাণ গরম একটা তাপ ছিল, মানে মনে হচ্ছে যে গরম গরম কেউ হাত দিয়ে ওনার ঘাটটা ধরে বাঁকা করে ফেলছে। তখন উনি আমার ওনার যে হাজবেন্ড ছিল ওনাকে ডাক দিলেন জোরে, গেটটা খুলে দেখেন যে ওনার ঘাটটা বাঁকা। তো উনি বললো যে এটা কিভাবে হলো, তো উনি বললো যে এখন কোনো কথা জিজ্ঞেস করেন না,
মানে ঘাড় ঘুরাতে
পারতেছে না, ইনটোটালি পুরো বাম পাশে বাঁকানো। তো আমার আঙ্কেল হয়তোবা মনে করছে যে উনি হয়তো কোনো জিনিসের সাথে হয়তোবা বাড়ি টাড়ি খাইছেন বলে হয়তোবা ওনার ঘাটটা এদিক ওদিক হয়ে গেছে। পরে আঙ্কেল যখন জিজ্ঞেস করেন যে আসলে হয়েছে কি তোমার সাথে, তখন উনি যেটা বলেন যে আমি এটা এখন কিছু বলতে পারবো না, আমি পরেই বলি, আমাকে আগে বাসার মধ্যে একটু রেস্ট করতে দেন। তখন উনি বিষয়টা বলে না, গরম হাতটা দিয়ে সে আমার গলাটাকে শক্ত করে ধরে খুব বেশি শক্তি সহকারে বাম পাশে মোড়ায় দেয়। মোড়ানোর পরে আমার আর কোন নিজেকে দেখি যে আমার ঘাটটা বাঁকানো এই অবস্থায় আছে। পরে আমার কাকা কাকিকে নিয়ে সেখান থেকে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে যখন ডক্টর জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন কাকি সবকিছু খুলে বলে, বাট ডক্টর এটা বিলিভ করতে চায় না। ডক্টর হয়তোবা মনে করে যে হয়তোবা কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওষুধ বা মেডিসিন দিয়ে টিয়ে ওনাকে বলে যে বাসায় গিয়ে আপনি একটু এক্সারসাইজ করবেন। বাসা নিয়ে আসার পরে ওনাকে মেসেজ করেন, আস্তে আস্তে এক সময় কাকির গলাটা আর কি ঠিক হয়।
তো এটা কেন হয়েছে যে আপনি বলেছেন যে ওনার সাথে একটা জিন আছে, তাহলে ফাইনালি ওনার সাথে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো?
উনাদের যে ইমাম সাহেব ছিল এলাকার, সেই ইমাম সাহেবের কাছে সেই আন্টি এবং আঙ্কেল দুইজন একসাথেই যান। তো ইমাম সাহেব যেটা জিজ্ঞেস করেন যে আপনি কি সেদিন মানে জুঠা অবস্থায় মুখে কোনো কিছু দিয়ে আপনাকে বাথরুমে গিয়েছিলেন, তখন কাকি যেটা স্বীকার করে যে হ্যাঁ আমি মাছ খেয়েছিলাম এবং মাছ খাওয়ার পরে আমি বাথরুমে ডিরেক্টলি ভাবে চলে গেছি। তখন ইমাম সাহেব এটা উল্লেখ করে বলেন যে আপনার সাথে যে জিনটা থাকে সবসময় সেই জিনটা আপনার নামাজ কালাম দেখে আপনাকে খুব বেশি পছন্দ করছেন, বাট আপনি যে মাছটা খেয়ে জুটো অবস্থায় আপনি যে বাথরুমের মধ্যে যান সেটা সে সহ্য করেনি, তাই তার রাগের অবস্থায় সে আপনার সাথে এই কাজটা করছেন। আর সবচেয়ে বড় যে রিজনটা ছিল, বাসায় অনুষ্ঠান থাকার কারণে উনি সেদিন নামাজটাও মিস করে, তো এই বিষয়টা হয়তো বা
জিনটাই তাকে এই ঝামেলা আঘাতটা করে। একটা জিনিস আমি জানি না, আমি শুনেছি, আমি কতটুকু সত্যি মিথ্যা আমি জানি না, অনেকেই বলে থাকেন রাতের বেলায় বা বিশেষ সময়গুলোতে খাবার মুখে খাবার খেয়েছেন মুখ টুক ভালো করে না ধুয়ে কোথাও এইভাবে বের হয়ে যাওয়া ঠিক না বাসার বাইরে থেকে, এটা অনেকেই বলে থাকে। আমি জানি না যে কতটুকু আপনারা শুনেছেন বা এটা আদৌ লজিক্যাল কিনা, তবে আপনি যেটা শুনেছেন আপনার ঘটনাটা শুনে মনে হচ্ছে যে মনে হয় এটা লজিক্যাল যে আপনি কোনো কিছু খাবার খেয়েছেন সেই খাবারটা খাওয়ার পর রাতের বেলায় হুট করে বাসা থেকে বের হয়ে যাওয়া ঠিক না, ভালো করে আপনি মুখ টুক না ধুয়ে যান ঠিক না। এটাতে আসলে কি ধরনের প্রবলেম হয়, কেন হয়, এই ডিটেইলসটা আমার এখনো জানা নেই, তবে আমি শুনেছি অনেকে এই ধরনের কথা বলে থাকে। অনেক ধন্যবাদ অনিক ভাই, বেশ কয়েকটাই ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, এই ঘটনাগুলো আমাদের সাথে এসে শেয়ার করেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ সুমন ভাই যে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য।
এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের বিরতি, যারা ডরে আসতে চান তারা আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ডর আমরা সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, ভয় পাওয়ার জন্য পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। যারা ডর শুনছেন এখন থেকেই ডরের রেসিপিটা মেনটেন করবেন প্লিজ। ঘরের বাতিটি নিভিয়ে দেবেন, যদি সম্ভব হয় হালকা করে জানালাটা খোলা রাখবেন, এক অথবা আপনার সাথে কোনো একজন, দুইয়ের অধিক আপনারা ডর শুনবেন না, এবং নিশ্চিত হবেন যে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি পাচ্ছেন কিনা রেডিওর। এভাবে শুনতে থাকুন, আমরা যে বলি ডর মানে ভয় সেটা আপনি উপলব্ধি করবেন আজ, অথবা যদি একটা গল্প আপনার মাথায় থাকে তবে যে কোনো সময়। ডর
আচ্ছা, অনিক ভাই যখন বলছিল আমি বলেছিলাম যে আমিও একটা ঘটনা শেয়ার করব সবার সাথে, যেই ঘটনাটা আমি ইমেইলের থ্রুতে পেয়েছি, আমার ব্যক্তিগত ইমেইলে একজন লিখে পাঠিয়েছে, এবং সে পেশায় একজন ডক্টর এবং তার পরিচয়টা আমার কাছে বলেছে যে পরিচয়টা যেন গোপন রাখি আমি, কারণ সে ডক্টর, সে নিজে এই ঘটনাগুলো বিশ্বাস করতে চায় না। কিন্তু তার সাথে একটা ঘটনা ঘটেছে যেটার উত্তর সে পায়নি এখনো, এবং সেই ঘটনাটার পর তার বিশ্বাসের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছে প্যারানর্মাল বিষয়ে। সে একটা মেডিকেল কলেজে আছে, 2.5 বছর হবে ডিউটি ডাক্তার হিসেবে আছে, এবং এটা ঢাকা মেডিকেল কলেজ নয়, এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। যেই দিনের ঘটনা, ওই দিন রাতের বেলা তার ডিউটি পড়েছিল, 2 জন ডাক্তার ছিল ওদিন রাতে। তো একজন ডক্টর, যেটা হয় যে তাদের ফ্যামিলিতে কোনো একটা ঝামেলা বা কোনো একটা কিছু ঘটনার কারণে তাকে চলে যেতে হয়, এবং এই ডাক্তার রাতের বেলা একাই সে ডিউটি পালন করে। তো যেটা হয় যে তার বিছানাটাতে রাতের বেলা হঠাৎ করে, মানে কোনো একটা স্ক্রু ছিল যেটা নাকি আগে থেকে একটু নড়বড়ে অবস্থায় ছিল, ভেঙে যায়, বিছানাটা একপাশে কাত হয়ে যায়। বয়দেরকে বলে এই বিছানাটা সরিয়ে আইসিইউ থেকে একটা বেড আনা হয়, যেই বেড খুব একটা ব্যবহার হয় না, রোগী নেই এবং আইসিইউতে খুব একটা রোগের চাপ ছিল না, তো সেই জন্য রাতের জন্য ওই বেডটাকে নিয়ে আসা হয়, কভার টাভার চেঞ্জ করে তার থাকার ব্যবস্থা করা হয়, যেহেতু খুব একটা প্রেশার নেই, তো সে রাতে ঘুমিয়ে আছে। মাঝরাতে হঠাৎ করে সে খেয়াল করছে যে তার শরীরে একটা মানে কোনো কিছু ভর কাজ করছে, মানে কেউ মনে হয় তার উপরে উঠে চেপে বসেছে, এই ধরনের একটা ফিল হচ্ছে, এবং সে কোনো কিছু টের পাচ্ছে না, হাত দিয়ে অন্ধকারে হাত রাখছে, কাউকে কোনো কিছু পাচ্ছে না, কিন্তু একটা মনে হচ্ছে প্রেশার ফিল করছে। তো যাই হোক, সে ঘুম থেকে উঠে গেছে, লাইট জ্বালিয়ে ভালো করে দেখেছে যে না কোথাও কোনো প্রবলেম নেই, আইসিইউতে যে দারোয়ান ছিল তার সাথেও কথা বলেছে, কেউ কি এসেছিল কিনা এইদিকে কোনো কিছু, না একদম সমস্ত কিছু ঠিক আছে। যাই হোক, সে লাইট অফ করে আবার শুয়ে পড়েছে। ইন দ্য মিনটাইম সে আইসিইউতে গিয়ে রোগীদের খোঁজও নিয়ে এসেছে ঠিকঠাক আছে কিনা। তো সে যখন আবার শুয়ে পড়েছে, লাইট নিভিয়ে দিয়েছে, এবার সে যেটা ফিল করছে যে তার গলার মধ্যে কোনো কিছু একটা চেপে ধরেছে এবং সে চিৎকার করতে পারছে না, হাত পা ছোড়াছুড়ি করছে, কোনোভাবেই গলা মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। মাথার কাছে যে টেবিলটা ছিল, টেবিলের মধ্যে তার স্টেথোস্কোপ ছিল আর অন্যান্য কিছু ইকুইপমেন্ট ছিল, তো ওখানে জোরে হাত লাগার পরে তাম করে মেঝেতে পড়ে ওই জিনিসগুলো মানে অনেক একটা শব্দ হয়। ইন দ্য মিনটাইম যে দারোয়ানটা ছিল সে আসে গেটের দরজায় নক করে জিজ্ঞেস করে যে স্যার কিছু হয়েছে, স্যার কি ভেতরে আছেন, ঘুমাচ্ছেন স্যার? কোনো সাড়া শব্দ পাচ্ছে না। সে আস্তে করে দরজাটা মানে ওইভাবে ভেতর থেকে তো সিটকিনি থাকে না, কেউ নক করেই ঢুকতে পারে, তো সে নক করে জাস্ট দরজাটা খুলে ভেতরে ঢুকেছে, দেখেছে যে অন্ধকার। তো কয়েকবার ডাকলো তো কোনো সাড়া শব্দ নাই এবং সে ভেতরে ঢুকলো, ঢুকে সুইচটা অন করলো, লাইটটা জ্বালালো। লাইট জ্বালানোর পর যেটা দেখতে পেল যে ওই ডক্টর তার গলার মধ্যে মনে হয় যে কোনো কিছু চেপে ধরে আছে, গোমরানির মতো শব্দ হচ্ছে, আর মানে সে দুটো হাত মানে তার গলা থেকে ছাড়ানোর চেষ্টা করছে, মানে অ্যাজ ইফ মানে সেই দারোয়ানটা রুমে ঢুকে দেখলো যে এই ডক্টরটা মানে কোনো কিছু তার গলা থেকে সরানোর চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর পা ছোড়াছুড়ি করছে। তারপরে সে তাড়াতাড়ি দৌড়ে যেইনি তাকে যে ধরলো এবং ধরে মানে কয়েকবার ঝাঁকুনি দেওয়ার পর সে রিলিফ পেয়েছে এবং সে সাথে সাথে ঘুম থেকে উঠে বসেছে এবং ঘুম থেকে উঠে বসে আতঙ্কিতর মতো মানে পুরো রুম তন্নতন্ন করে খুঁজে দেখেছে যে কিছু আছে কিনা। তারপর দারোয়ানকে যখন জিজ্ঞেস করলো যে তুমি কিছু দেখেছ, তখন সে বলল যে না স্যার আমি তো কিছুই দেখিনি, আমি জাস্ট শব্দটা পেয়ে আমি এসেছি, পরে আপনার কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না এই জন্যই ঢুকেছি। তারপরে আর সে কিছু বলে নাই, দারোয়ানকে কিছুক্ষণ পর ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর তার সাথে বিষয়টা বলে মানে একটু খুলে বলে যে বিষয়টা কি, তখন সে যেটা জানতে পারে যে স্যার যেই বেডটা আপনাদের দেওয়া হয়েছে এই বেডটাতে কিছুদিন আগে একটা পেশেন্ট আইসিইউতে ভর্তি ছিল এবং এই পেশেন্টটা মারা যায় এবং খুব সম্ভবত ওইটার কারণেও এটা হইতে পারে। তার পরবর্তীতে যেটা হয়েছে যে ওই বেডটা ওই দিনের মধ্যেই চেঞ্জ করে ফেলা হয় এবং এর পরবর্তীতে এই বেডটা আবার ওই আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইসিইউর মধ্যে যে নার্সরা ছিল পরবর্তীতে নার্সদের সাথে আলাপ করে যেটা পেয়েছে যে ওই বেডের মধ্যে নার্সরাও যায় খুব একটা ঘুমায় না, মানে ওখানে নাকি একজন নার্স একদিন বেড খালি থাকাতে খুব খারাপ লাগছিল, একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিল, তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। এরপর থেকে মানে ওই বেডটাকে সবাই একটু অ্যাভয়েড করে চলে, ভয় পায় এবং একটা পর্যায়ে ওই বেডটা একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়, নতুন সম্পূর্ণ একটা বেড এনে নাকি আইসিইউতে দেওয়া হয়। তো যাই হোক, মানে আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে, আমার কাছে ঘটনাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং একজন ডাক্তার সে আমাকে শেষে একটা কথা লিখেছে যে আমি খুব লজ্জিত যে আসলে আমি একজন ডাক্তার হয়ে এই ঘটনাটা শেয়ার করছি, এই ঘটনাটার ব্যাখ্যা আমার কাছে আজও নেই এবং এই ঘটনাটা আমাকে প্যারানর্মাল বিষয়ে বিশ্বাসটা একটু পরিবর্তন করে দিয়েছে। যাই হোক, আমি এখনো বিশ্বাস করি যে কোনো না কোনো একটা লজিক আছে, যেই লজিকের জন্য আমার সাথে ওই ঘটনাটা ঘটেছে সেই লজিকটা হয়তো আমি ধরতে পারছি না এবং টোটালি সাইন্টিফিক ব্যাখ্যা হয়তো বা আছে। যেই ডক্টর আমাকে লিখে পাঠিয়েছে সে হয়তো শুনতে পাচ্ছে, থ্যাঙ্কফুল টু ইউ যে আপনি আমার সাথে এই ঘটনাটা শেয়ার করেছেন, লিখে পাঠিয়েছেন। আপনার এই রেডিওর থ্রুতে আপনাকে আমি বলতে চাই, আমি ইমেইলও করেছি আপনাকে, প্লিজ আপনি আপনার ইমেইলটা চেক করবেন আপনার পক্ষে যদি সম্ভব হয়। ওয়েলকাম টু ডর, আপনার জন্য ডরের দরজা খোলা আছে, এই এক্সপিরিয়েন্সটা আরো একবার আপনার মুখেই শুনতে চাই। ওকে, চলুন এবার পরবর্তী অতিথির কাছে যাই, তার পরিচয়টা একবার জানবো, পরিচিত হব এবং তার ঘটনায় ঢুকে যাব। একটু নাম দিয়ে শুরু করি আমরা, রাইট? নাম কি আপনার?
আমানুল্লাহ খান সিয়াম।
আমানুল্লাহ খান সিয়াম, সিয়াম কি করেন আপনি?
আমি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর ছাত্র আর কি।
ওকে, সো সিয়াম, আমি কথা আর বাড়াবো না, যেহেতু আমাদের হাতে সময় স্বল্পতা রয়েছে। আমি খুব ইন্টারেস্টেড আপনার ব্রাহ্মণবাড়িয়াতে, আপনার গ্রামের বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা শুনতে, তো আমরা এটা দিয়ে শুরু করি।
আচ্ছা,
ওকে, আমাদেরকে একটু শুরু থেকে এই ঘটনাটা কি ঘটেছিল একটু খুলে বলেন ব্রাহ্মণবাড়িয়াতে।
আজ থেকে মেবি 8 থেকে 10 বছর পূর্বে আর কি, আমাদের এলাকার একটি পুত্রবধূ আর কি ট্রেনের নিচে লাফ দিয়ে সুসাইড করে।
আচ্ছা,
তখন তাকে আর কি একটা আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পের পাশে তাকে কবর দেওয়া হয়।
ট্রেনের লাইনটা কি ওই সেই আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্যাম্পের কথা বলছেন ওই ক্যাম্পের পাশ দিয়ে গেছে?
হ্যাঁ, মোটামুটি পাশ দিয়ে গেছে,
ওখানেই সুইসাইডটা করেছে।
জি জি। আর যখন তাকে ক্যাম্পের পাশে কবর দেওয়া হয়, যেদিন রাতে কবর দেওয়া হয়েছিল তখন আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের দুইজন সদস্য আর কি সেদিন ডিউটিতে ছিল আর কি, নাইট ডিউটি। তখন সেখানে মানে তারা ওই কবরের পাশ থেকে যেখানে কবর দেওয়া হয়েছিল ওইখান থেকে কান্নার শব্দ শুনতে পাইতেছে আর কি। তখন তারা ওদিকে তাকিয়ে দেখলো যে কবরের আশেপাশে আগুন জ্বলতেছে আর কি, আর কান্নার শব্দ শোনা হচ্ছে। তখন তারা ওইটা দেখে খুব ভয় পাইছে আর কি। তখন তারা ওইখান থেকে দৌড়া ক্যাম্পের ভিতরে চলে আসে। আসার পর আরো কয়েকজন সদস্যকে ঘুম থেকে ডাইকে তুলে আর কি, যে বাহিরে এরকম কিছু একটা ঘটতেছে। তখন তারপরে তারা আবার ওই জায়গায় যায়, যাওয়ার পর ওইখানে আর কিছু দেখতে পায়নি,
মানে বাকি সদস্যরা সহ ওই কবরস্থানের ওখানে যায়।
তখন তারা ওইখানে যায়, যাওয়ার পর আর কিছু দেখতে পায় নাই। তখন তারা মানে বলা বলি করতেছে যে তোরা ভুল দেখছো ওইরকম আর কি। আবার ওইখানে আবার একটা পুকুর ছিল, পুকুরের পাশে কয়েক চারটা তাল গাছ ছিল। তখন তারা ওই তাল গাছের আগার মধ্যে দেখতেছে যে আপনার সাদা আকৃতির বিশাল আকৃতির কয়েকটা কিছু আর কি তাল গাছের আগে বসে রয়েছে। তখন তারা ওইটা দেখে আবার আগের মতো আর কি কনফিউজ, যে আরে সত্যি তো কিছু একটা ঘটতেছে। আর তারা দেখতেছে, আর তারা তো আইন শৃঙ্খলা বাহিনী খুব সাদা, সেটা তো আমরা জানি। তখন তারা ওইটা দেখতেছে, তারপরে হঠাৎ তারা দেখে যে ওইটা আবার আগুনের মতো হইয়া অটোমেটিকলি কবর ওই দিকে চলে আসছে অতি স্পিডে, আবার কবরের উপরে চলতেছে আগুনটা। কিন্তু তখন আর কোনো কান্নার শব্দ শুনে না। তখন তারা ওই রকম দেখতেছে, আর মোটামুটি আবার কনফিউজ যে ভয় পেতেছে আর কি ওই রকম। তারপরে তারা ওইখান থেকে চলে আসে, আইসা ক্যাম্পের ভিতরে চলে যায়, চলে দরজা ফাঁক দিয়ে তারা আবার দেখে যে ওইখানে কি করতেছে কোনো একটা কিছু। তখন তারা কিছুক্ষণ পরে দেখে হঠাৎ অটোমেটিকলি চলে গেছে আগুনের শব্দটা,
আগুনও নিভে গেছে,
যে হঠাৎ অটোমেটিকলি চলে গেছে।
একটু একটু থামাই আমরা, রিল্যাক্স। সিয়াম ভাই একটু নার্ভাস, এর আগে ওনার কাছ থেকে ঘটনাটা যেরকম শুনেছিলাম খুবই দারুণ ভাবে বলেছিল, কিন্তু আমি জানি না যে কেন জানি একটু নার্ভাস হয়ে যাচ্ছে এখন ঘটনা বলতে। আপনি রিল্যাক্স হয়ে বলতে পারেন ঘটনাটা, আমরা চাই যে ঘটনাটা আপনি আরো খুব সুন্দর ভাবে তুলে ধরেন। এরপরে কি হয়েছিল?
তখন যে ঘটনাটা ঘটার পরে আপনার পরের দিন পাশে আবার একটা মসজিদ ছিল, ওই মসজিদে শুধু সেই আইন শৃঙ্খলা বাহিনীরাই নামাজ পড়তো আর কি,
মানে তাদের ক্যাম্পে মসজিদ।
জি জি। তখন তারা পরের দিন সকালে হুজুরের সঙ্গে ঘটনাটা শেয়ার করে কিছু পানি দিছে, পড়া পানি দিছে, যে বলছে যে এই পানিটা পানির মধ্যে দিয়ে গোসল করেন, গোসল করার পরে যে ঠিক হয়ে যাবে, কিছু হইব না। তারপরে মানে ঘটনাটা ঘটার দুই দিন পরে সেই সদস্যগুলো মানে চলে গেছে ওই ক্যাম্প ছেড়ে আর কি।
চলে গেছে বলতে
মানে রিটায়ার্ড হয়ে অন্য ক্যাম্পে চলে গেছে,
মানে ওকে তাদের ডিউটিটা চেঞ্জ করে অন্য
অন্য জায়গায় চলে গেছে। তখন মানে ওই মসজিদ ইমাম সাহেব বলছে আর কি, ঘটনাটার দোকানপাটে বলছে আর কি, যে এরকম মনে হয় ঘটছে ওই কারণে ওরা চলে গেছে। দোকানপাটে বলার পরে এলাকার মানুষ মোটামুটি সবাই জানতে পারছে আর কি, সবাই এলাকার সবাই জানতে পারছে যে এরকম একটা কিছু ঘটে এই এলাকায়। এর কিছুদিন পরে আমার এক বন্ধু তার মামার সঙ্গে তার নানার বাড়িতে গেছিল, তার নানার বাড়ি আপনার সিলেটের ওই পাশে আর কি। আমাদের ওইদিকে আবার রাত্রেবেলা দুইটা ট্রেন আছে, একটা হলো সুরমা মিল আর একটা হলো কুশিয়ারা। তখন ওই ট্রেনটা মেবি আপনার রাত্রে আড়াইটা তিনটার দিকে আসে আর কি,
মানে ব্রাহ্মণবাড়িয়াতে এসে পৌঁছায়।
জি জি। রাত্রেবেলা ওই ট্রেনটাতে ওরা তাদের নানুর বাড়ির থেকে আসে, সাথে তার মামা ছিল এবং সে ছিল আর কি। ওই রাস্তা দিয়ে আর কি বিজিবি ক্যাম্পের পাশে আসে, আসার পরে তারা মানে দেখতেছে আর কি, যেখানে কবর দেওয়া হই পাশে আপনার কিছু বাঁশের ডাল ছিল আর কি। তখন তারা মানে বাঁশ কাটার যে একটা শব্দ, ওরকম একটা শব্দ শুনতে পাইতেছে। তখন তারা ওইদিকে তাকাইলো আর কি, যে বাঁশের জারে কি অসম্মত বাঁশ কাটতেছে। কিন্তু তখন তারা
কবরস্থানের পাশে ওই মহিলাকে,
হ্যাঁ হ্যাঁ, মনে করেন 20-30 হাত দূরে আর কি বাঁশের জারটা, শুধু বাঁশের শব্দই শোনা যাচ্ছে, কিছু দেখতে পারতেছে না। তখন তারা হঠাৎ বাঁশের আগার মধ্যে তাকিয়ে দেখে যে সাদা আকৃতির একটা কিছু মানে লড়াছড়া করতেছে আর কি। তখন দেখে তারা খুব ভয় পাইতেছে। তারপরে অটোমেটিকলি তারা হঠাৎ দেখে যে বাঁশগুলো হঠাৎ নিচের দিকে মানে শুয়ে পড়ে আর কি। শুয়ে পড়ার পরে তারা দেখে যে ওইখান থেকে কয়েকটা মানুষের আকৃতির মতো আর কি, বিরাট আকৃতির কয়েকজন নামছে। নামার পরে তারা আস্তে আস্তে ওই কবরটার ওই দিকে আসে আর কি। আইসে কবরটার মধ্যে আইসে মানে হঠাৎ নাই হয়ে যায় আর কি, একদম অদৃশ্য হয়ে যায়। তখন তারা খুব ভয় পায়, তারা আবার বাসায় গিয়া কাউকে কোনো কিছু বলে না। না বলার পরে ডাইরেক্ট গিয়ে বলতেছে যে আমাদেরকে পানি দিয়ে গোসল দিতে হবে, তো ওই রকম আর কি। তারপরে তারা গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়, ফ্রেশ হওয়ার পরে সকালবেলা ওই রকম ঘটনাটা শেয়ার করে আর কি বাড়ির মানুষের সঙ্গে।
আচ্ছা, তো ওই কবরস্থানটা থেকে আর কি কেউ এই ধরনের কোনো কিছু ভয় পেয়েছে বা কিছু?
ওই এলাকার মধ্যে মনে করেন শুধু বিজিবিরই বসবাস করে আর কি, পাবলিক বসবাস করে না। আর ওইখানে কোনো কবর ছিলই না,
মানে ওই একটা কবরই ওখানে আছে,
আগেও কোনো কবর ছিল না, প্লাস এখনো পর্যন্ত আর কোনো কবর ওখানে দেওয়া হয়নি।
এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা, আপনার এলাকায় যেটা ঘটে গিয়েছিল, আর কোন ধরনের কোন ঘটনা কি আছে?
হ্যাঁ, আমার নিজের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল আর কি। 2015 সালে আমি যখন এসএসসি কমপ্লিট করি তখন আমি এলাকায় ছিলাম আর কি। যখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর আমাদের মসজিদের মুয়াজ্জিন খুব বৃদ্ধ ছিল আর কি, ফজর আজানটা উনি দিতে পারত না, মসজিদের ইমাম সাহেব দিত। তখন ইমাম সাহেবের ভাষাটা ছিল একটু মসজিদ থেকে দূরে আর কি। তখন তিনি বলে যে তুমি তো সবসময় নামাজ পড়ো, এশার নামাজটা পড়া, মসজিদের চাবিটা নিবা আর ফজর ওয়াক্ত এসে আজান দিবা। আর আমার বাসাটা মসজিদের পাশে আর কি। তারপর আমি ফজরের আজান দিতাম সবসময়, আম্মু ঘুম থেকে আমার ডাইকা দিত আর আমি আজান দিতাম। তখন একদিন আর কি আম্মু বলতেছে, তুই যে এত সকালবেলা ফজরের সবার আগে আগে যাই আজান দেস, তোর তো জিনে ভূতে ধরব। তখন আমি আর এসব জিন ভূত মানে বিশ্বাস করতাম, বাট কিছু ঘটবে আমার সঙ্গে ওইরকম আমি বিশ্বাস করতাম না আর কি। তারপর আমি একদিন আর কি কোন মসজিদে আজান পড়ে নাই, যাইতেছি আর কি মসজিদে। যাওয়ার পরে আমি দেখি যে মসজিদে আমি ঢুকার পূর্বে মানে মসজিদের বারিন্দার মধ্যে কেউ একজন ছিল আর কি, সম্ভবত জিন, আমি যেটা বুঝি আর কি। জিনটা আমাকে দেখা মানে বিরাট বড় একটা আকৃতির আপনার বিড়ালের মতো হয়ে গেছে আর কি। আর আমি দেখার পরে এটা এত গতিতে দৌড় দিছে, দূরটা মনে করেন আমি নিজে বলতে পারব না যে আমি কি দেখছি।
আমাদের আপনি কিভাবে বুঝলেন যে একটা জিন ছিল এটা?
জিন মানে পরে আমি হুজুরের সঙ্গে শেয়ার করছি, আম্মুর সঙ্গে শেয়ার করছি, আর আমার আম্মু আমরা হুজুর পরিবারের ছেলে আর কি, ওইরকম বললেই চলে। আর আমি যে সময় যে আমি বিড়ালটা দেখি এত ভয় পাইছি, মনে করেন আমি মনে করেন শ্বাস যে আমার দম সহকারে বন্ধ হয়ে গেছিল আর কি। তখন আমি খুব সাবাসী ছিলাম আর কি, আমি জিন বোত ওইরকম ভয় পাই না। আর তখন আমি দৌড়ে গিয়ে মসজিদ তালাটা খুলি, আজানটা দিই, আজান দেওয়ার পরে আমার অটোমেটিকলি বইটা কেটে গেছে আর কি। তারপরে আমি সকালে গিয়ে সবাইকে জানাইলাম আর কি যে এরকম একটা কিছু ঘটছে আমার সঙ্গে।
আমি আসলে জানি না যে এটা জিন ছিল কি ছিল না। ওই যে আপনি যে সময়টাতে গেছেন ওই সময়ে এক খুব চতুর্দিকে খুব নীরব থাকে, নিস্তব্ধ থাকে, অন্ধকার থাকে, তখনও আলো ফোটে না। ওই সময়তে যদি একটা বিড়াল হঠাৎ করে দেখেন একটু বড় আকৃতির, আমার ধারণা যে কেউ এমনিতে একটু ভয় পেতে পারে। মানে ইনফ্যাক্ট হয় কি এরকম, মানে আমার এমন হয়েছে যে আমি রাতের বেলা অফিস থেকে 2টা 2:30 দিকে গিয়েছি, সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ করে কোত্থেকে একটা বিড়াল কোত্থেকে জেনে আসলো আমি দেখলাম না, মানে জাস্ট আমার সামনে দিয়ে দৌড় মেরে চলে গেল, মানে আমি ভয় পেয়ে গেছি। তো এর পরবর্তীতে আমি ওই বিড়ালটাকে আরো দেখছি, তখন আমি কিন্তু অনেক ভয় পাইছি। তো মাঝে মাঝে হয় কি আমাদের মানে এনভায়রনমেন্টটা এমন থাকে আমরা নর্মাল জিনিসও আমাদের মধ্যে ভয় ঢুকায় দিতে পারে। আমি জানি না আসলে আপনার ক্ষেত্রে ওইটা কি ঘটেছে, হয়তো বা এটা জিন হতেও পারে আবার নাও হতে পারে।
আমি জিন বলার কারণ বলতেছি, কারণ হলো আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, আর তাছাড়া আমাদের মসজিদের পাশে একটা কবরস্থান ছিল আর ওই বিড়ালটা মনে করেন কবরের ওই দিকে গেছে। আর আমি ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, আজও পর্যন্ত ওই রকম আকৃতির কোনো কিছু দেখি নাই। আর তাছাড়া আমি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে শেয়ার করি আর কি, উনি বলছে যে সম্ভবত জিন ছিল নামাজ পড়তেছে, তোমার দেখে ওই রকম আকৃতি ধরছে যেহেতু তুমি বই না পাও, ওই রকম চলে গেছে আর কি। নানা আর কি উনি বড় মাপের একজন আলেম ছিল আর কি, উনি আমাদেরকে বলছে যে তোমাদের এলাকায় 2টা জিন আছে আর কি, তোমাদের কবরস্থানে মসজিদে বসবাস করে, আমার নানা বলেছিল।
এটা হতে পারে কারণ আমরাও জানি যে জিন যে কোনো রূপ ধরতে পারে, জিন যে কোনো সময়, কিন্তু জিন যখন কোন একটা রূপ ধারণ করে যতক্ষণ মানুষের চোখের সামনে থাকবে, মানুষের চোখের সামনে থাকাকালীন জিন তার এই রূপটাকে চেঞ্জ করতে পারে না, মানুষের দৃষ্টির আড়ালে যাওয়ার পরেই জিন তার রূপটাকে পরিবর্তন করতে পারে। হয়তো বা আপনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে, ধরেন একটা জিন বেড়ালের রূপ ধারণ করেছে, যতক্ষণ এদিকে মানুষের দৃষ্টির সামনে আছে, আমি যতটুকু জানি, আমি জানি না ভুল কি সঠিক, ততক্ষণ পর্যন্ত এই জিনটা বিড়ালের রূপ থেকে অন্য কিছুতে কনভার্ট হতে পারবে না। সো আসলে জানি না সো কি ধরনের ঘটনা ছিল আপনার ক্ষেত্রে, এটা কি ছিল আসলেই, কি কোনো জিন ছিল নাকি সত্যিকার অর্থে বিড়াল ছিল।
ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।
এক এক করে দুজনের ঘটনাই শোনা হয়ে গেছে, এবার হচ্ছে এই বাড়ির ঘটনার পালা, আসলে এই বাড়িতে কেন আপনাদেরকে আনা হয়েছে। এবং ঘটনাটা হচ্ছে এই বাড়িতে বর্তমানে কিন্তু ফ্যামিলি মেম্বার কেউ নেই, মাত্র একজন আছে এবং তাদের যে মূল ফ্যামিলি তারা অলরেডি শিফট হয়ে গেছে, এবং যেহেতু তাদের অ্যাডভান্সের কিছু একটা বিষয় আছে সেই কারণে হয়তো এই বাড়িটা এখনো ছাড়া হয়নি, আগামী এক মাসের মধ্যে এই বাড়িটা ছেড়ে সম্পূর্ণভাবে চলে যাবে। মূল ঘটনাটা হচ্ছে এই বাড়ির যে কিচেনটা আছে এই কিচেনকে ঘিরেই হচ্ছে আজকের কাহিনী, মানে মূল ঘটনা আর কি আমরা বলতে পারি। এই বাড়িতে কিচেনটা কিন্তু বর্তমানে খুব সাজানো গোছানো, বেশ ছিমছাম একটা কিচেন, আমার খুবই সুন্দর লেগেছে।
বাসার মানুষদের একটা অভিযোগ ছিল এই কিচেনে কিছু একটা প্রবলেম আছে, কারণ এই কিচেনের মধ্যে নাকি যেই একা কখনো রান্না করতে যেত, একা দাঁড়িয়ে রান্না করছে, তাদের মনে হতো যে পেছনে কেউ একজন আছে এবং নিঃশ্বাস ফেলছে ঘরের মধ্যে বা টের পাচ্ছে কেউ একজন এসে পাশে দাঁড়াচ্ছে। এই অভিযোগে এই বাসা থেকে নাকি তিন চারজন কাজের বুয়াও চলে গেছে এবং এই বাড়ির যে মানুষজন তাদেরও সেইম অভিযোগ, তারা নিজেরাও এই ধরনের বিষয় ফেস করেছে। এই কিচেনে আপনি চাই কিছু রাখেন না কেন, ধরেন একদম নিট অ্যান্ড ক্লিন কিচ্ছু নাই, কোন ধরনের কিছু নাই, রাতের বেলা নাকি এই কিচেন থেকে বিদঘুটে গন্ধ বের হয়, অদ্ভুত রকমের গন্ধ বের হয়, কখনো পচা মাছের মতো গন্ধ এবং আননোন ডিসগাস্টিং কিছু গন্ধ, যেখানে বাড়ির মানুষের টেকা মুশকিল হয়ে যায়। এটার জন্য কিন্তু ফাইনালি এই বাসার মানুষজন ডিসাইড করেছে তারা এই বাসাটা ছেড়ে দিবে, এবং বাড়িওয়ালা যদিও এই বিষয়টা এখনো মানে না এবং বাড়িওয়ালা অলরেডি সেখানে হয়তো অন্য কোনো ফ্যামিলিকে ভাড়া দিয়েও দিয়েছে, সেই ফ্যামিলি হয়তো উঠেও যাবে এক মাস পর, কিন্তু আমরা যেটা দেখেছি এসে পুরো কিচেনটা বেশ নিট অ্যান্ড ক্লিন গুছানো অবস্থায় রয়েছে, কোনো কোথাও কোনো ধরনের কোনো কিছু নাই, কিন্তু এখানে আসলে একটা আপনি উৎকট একটা গন্ধ আসবেই, আমরাও পেয়েছি সেটা, মানে ওইভাবে অত বাজে না, কিন্তু এই বাসার যে মেম্বার আছে তার ভাষ্য মতে এটা আমরা যেটা শুনেছি তার চেয়েও চারগুণ পাঁচগুণ দশগুণ বেশি ঘ্রাণ, বাজে ঘ্রাণ তারা পায়, এবং অনেক সময় এমন হয়েছে তারা এত মানে দুর্গন্ধে খাবার খেতে পারেনি, ফেলে দিয়েছে একটা পর্যায়ে, এই খাবারগুলো নাকি তোরা রান্না করেই জাস্ট কিচেন থেকে সরায় অন্য জায়গায় নিয়ে রেখে দিত যেন এখানে কোনো খাবার না থাকে। যাই হোক, যেহেতু ওরা সিদ্ধান্ত নিয়েছে এই বাসা ছেড়ে দিবে, তো সেখানে আর কোনো কিছুই থাকছে না। তবে হ্যাঁ, আমরা যেটা একটা ব্যবস্থা করে গেছি যে আমরা কথা বলে গেছি এই বাড়ির বাড়িওয়ালার সাথে কথা বলে গেছি যে পরবর্তীতে যেই ভাড়াটিয়ারা ওঠে তাদেরও যদি সেইম কমপ্লেইন হয় আমরা তার কাছে অনুমতি চাই একবার এই বাড়িতে আসার জন্য, পুরো ডট টিম আরো একবার আসতে চায় উইথ রেজা ভাই, এবং আমরা দেখতে চাই ইনভেস্টিগেট করে এই কিচেনে আদৌ কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। ইনফ্যাক্ট এটা বলে রাখি, এটা নিচতলায়ও না দোতলায়ও না, যেখান থেকে আশেপাশের দুর্গন্ধ আসতে পারে, এটা তৃতীয় তলায়, তো তারপরও কেন এই ধরনের অবস্থা শুধুমাত্র এই কিচেন থেকেই আসছে, ঘটনা কি এটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো আমরা এই হন্টেড প্লেস থেকে, আমি সুমন এবং আমার সাথে আজকের অতিথিরা এবং লোবান সহ, আজকে আমরা হন্টেড প্লেস থেকে বিদায় নিচ্ছি। তবে স্টুডিওতে ট্যারট সেগমেন্টে আরজি কিবরিয়া এবং রেজা ভাই আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবে। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আমি সুমন আপনাদের সাথে যোগ দিব। আপাতত আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্টুডিওতে ট্যারট সেগমেন্টে।
অনেক অনেক ধন্যবাদ সুমন ও লোমানকে মগবাজারের একটি হন্টেড বাড়ি থেকে দুটো গল্প তুলে নিয়ে আসবার জন্য। এই যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে। আমরা খুব স্পষ্টতই বলি, ভূত বলে কিছু নেই। আমি আবারও রিপিট করছি, ভূত বলে আসলেই কিছু নেই। তাহলে অদৃশ্য অসুরেরই যা আমরা দেখি, যে ঘটনার মুখোমুখি আমরা হই, তা আসলে কি? বিজ্ঞান কি বলে? ধর্মীয় গ্রন্থ বলে জিন, শুধু কি জিন, নাকি তার বাইরেও আর অন্য কিছু আছে? এই সবকিছু নিয়ে আমাদের অন্যরকম এক জিজ্ঞাসায় অন্যরকম সমাধান, এবং এইসব জিজ্ঞাসা নিয়ে জিজ্ঞাসার উত্তর নিয়ে একটু পরেই শুরু হবে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড, ঠিক রাত 12টায়। কাঙ্ক্ষিত সময় আমাদের জন্য, যেটা অনুষ্ঠানের শুরু থেকে বলে আসছিলাম, রাত 12টা বেজে যেহেতু গিয়েছে, আমি আরজি গিবরিয়া এবং স্পেশাল সেগমেন্ট শুরু হচ্ছে ডরের ট্যারট কার্ড রাউন্ড। সঙ্গে রয়েছে রাব্বি রেজা, যাকে ছাড়া সেগমেন্টটি কল্পনাই করা যায় না। রেজা ভাই হ্যালো বলে দেন।
আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে। আপনাদের যতদিন ভালোবাসা থাকবে আমি ততদিন থাকবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ।
আমি সবসময় মানুষকে বলি, যাদের হার্ট একটু দুর্বল বা যারা একটু ভয় পায়, যাতে তারা আমাদের প্রোগ্রামটা অ্যাভয়েড করে। আমাদের এমন না যে প্রোগ্রাম শুনতেই হবে, আমরা চাই যে যারা নন বিলিভার তারা শুনুক।
রেডিওতে বা টেলিভিশনে বা অন্যান্য মিডিয়াতে সবসময় বলা হয় শুনুন, দেখুন, জানুন আমাদেরকে, বুঝুন আমাদেরকে। আমরা আমাদের জায়গা থেকে বলি, ভাই প্লিজ ডোন্ট লিসন। এটা একেবারে অবৈজ্ঞানিক শো, আমরা এন্টারটেইনমেন্টের জন্য করি এবং আমরা আপনাকে ইন্সপায়ার করি না শোনার জন্য। ওকে, আজকের এই সেগমেন্ট একটু অন্যভাবে শুরু করতে চাই রেজা ভাই, আপনার যদি অনুমতি হয়।
হ্যাঁ, শিওর শিওর ভাই, আমাদের অনুমতি নিয়ে নেবে। মাঝখানে কথা বলে দিই আমি কি বলি ভাই, আমরা লাস্ট উইকে ইলুমিনেটি নিয়ে বলছিলাম, সেটা হাফ বলছিলাম, সময়ের অভাবে বলতে পারিনি, বাকি হাফ টাইম বলবো।
ওকে, ইলুমিনেটি নিয়ে আমরা আপনার কাছ থেকে অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমি চিঠিটা অনেক বড় যেটা আমাকে মেইল করেছেন আমার ওয়েবসাইট থেকে, আমি চিঠিটা একটু পড়তে চাই। এবং এই চিঠিটা পড়ার পরে অনেকেই হয়তো বা আমাকে মেইল করতে চাইবেন, তাদের জন্য বলছি আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com, ওখানে লেস টক নামে একটা জায়গা আছে, ওখান থেকে চাইলে আপনি মেইল করতে পারেন। ওকে, শ্রদ্ধেয় কিবরিয়া ভাই, প্রথমে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে রেজা ভাইকে সালাম জানাবেন। কিবরিয়া ভাই, আপনার সাথে এবং রেজা ভাইয়ের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কেন জানি পারলাম না, আমার ফোনে কোনো কাজ করে না, বিশেষ করে যখন আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আর এই ইমেইলটা এক মাস নামাজ পড়ে কান্না করার পর পাঠাতে সক্ষম হয়েছি। আর একটা অনুরোধ, আমার এই মেইলটা রেডিওতে প্রকাশ করবেন না। আপনি অনুরোধ করেছেন আমাদেরকে, আমরা ভাই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনার নামটা আমরা হয়তো বলবো না, আমরা রেডিওতে প্রকাশ করছি অনেকের সচেতনতার জন্য। কিবরিয়া ভাই, এবার মূল ঘটনায় যাই। 2016 সালের রমজান মাসে আমার বিয়ে হয়, দিনটি ছিল শনিবার, কিন্তু আমার স্বামী আমার সাথে চালাকি করে। আমার বিয়েটা হয় মৌখিক, কোনো আইনগত কাগজপত্র বা কাবিন নেই, কিন্তু সে আমাকে বলে ঈদের পরে আমরা সরকারিভাবে রেজিস্ট্রেশন করব। সে বলল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেজিস্ট্রেশন করে বিয়ে করেছিল, কিন্তু তারপর তিনি সব স্ত্রীকে সমানভাবে দেখতেন। এই কথা বলার পর আমি থেমে যাই। ঈদের পরে আমি বলি চলো এবার রেজিস্ট্রেশনটা করি। সে বলে দয়া করে আমাকে আরো ছয় মাস সময় দাও, কিন্তু ছয় মাস চলে গেলেও রেজিস্ট্রেশন করে না। আমি হতাশ হয়ে যাই, কারণ আমাদের শারীরিক সম্পর্ক চলছিল। যাই হোক, আমি আমার এক কলিগকে সম্পূর্ণ ঘটনা বলি এবং সে আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যান, যেখানে প্রথম দুইজন জিন আসে। ওই জিন দুই বলে আমার স্বামীর ছবি আর নাম ঠিকানা দিতে, আর আমিও দিই। তারপর কাজ শুরু হয়, আর প্রতি সপ্তাহে আমাকে ওখানে যেতে হতো। তাদের ভিজিট ছিল 310 টাকা। আমার কাজ করিম নামের একজন জিনে নিয়েছে, কাজ হচ্ছিল, কিন্তু আমাকে একটা শর্ত দিয়েছিল। ওরা বলেছিল আমি যেন আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক না করি। সত্যি সত্যি আমার স্বামী পাগলের মতো আমাকে ফোন দেয় এবং সে ইচ্ছার কথা বলতে থাকে। তো আমি কবিরাজকে প্রতিদিন সব খবর দিতাম, সে বলল তুমি দেখা করো কিন্তু কোনো শারীরিক কিছু যেন না হয়। এবং আমি দেখা করি, এক পর্যায়ে আমার স্বামী আমার পায়ে ধরে এবং আমার খুব খারাপ লাগে, আর তখন আমাদের শারীরিক সম্পর্ক হয়। আমি বাসায় এসে কবিরাজকে ফোন দেই, কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে তিনি আমাকে অনেক বকা দেন, আমাকে বলে আবার ওই জিনদের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে। তো আমি যাই, তো যাওয়ার পর যেখানে নতুন আরেকজন জিন আসে, যার নাম ছিল লতিফ, তার বয়স হচ্ছে 23 এবং সে মাদ্রাসায় পড়ে, বড় জিন যার বয়স 300 বছর। তিনি আমাকে বললেন কাঁদিস না, তোকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তোর কাজ করবে লতিফ, আর লতিফ তোর ভাই মনে রাখবি। তো লতিফ আমাকে প্রতি শুক্রবার যেতে বলতো, আমি যেতাম। ব্র্যাকেটে লিখেছে, ও আরেকটা কথা বলি, ওই বড় দুই জিন সবসময় আমার মাথায় হাত রেখে আমাকে দোয়া করত, কিন্তু লতিফ নামের ওই জিনটা প্রথম দিন আমার পিঠে হাত দেয়। পরের সপ্তাহে গেলে, এখানে কিছু শব্দ লিখেছেন যেটা আমি আসলে উচ্চারণ করতে চাই না, এই কাজগুলো উনি করত এবং বলতো তোর কোনো ক্ষতি হবে না, খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। যাই হোক, এরপরে আমাকে আবারও যেতে বলে, কিন্তু আমার খুব রাগ হয় কারণ আমার স্বামী আগের মতো আমার জন্য সেই উতলানা। ও আরেকটা কথা, আগে যখন আমার স্বামী আমার জন্য পাগল হয়েছিল তখন কিন্তু রেজিস্ট্রেশনের জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু শারীরিক সম্পর্ক করার জন্য তা হয়নি, ওই জিনদের বক্তব্য। যাই হোক, পরের সপ্তাহে আমি যাই এবং একটা অন্ধকার ঘরে বসি দরজা বন্ধ করে। কবিরাজ ওজিফা পড়তে শুরু করে এবং তিনজন জিন আসে। যেহেতু আমার কাজটা ছিল লতিফের কাছে, তাই ওই বড় দুইজন ভালো মন্দ জিজ্ঞেস করে চলে যায়। রুমে থাকে শুধু লতিফ এবং কবিরাজ। এবার যা ঘটল, লতিফ খাট থেকে নেমে এলো এবং আমার মাথায় হাত দিয়ে বলল কাঁদিস না, হয়ে যাবে। তারপর আমার কানের কাছে এসে বলল, তুই যখন তোর স্বামীর সাথে মিলিত হোস, তোর শরীরে আমি কিছু অপ্রীতিকর বিষয় আছে উচ্চারণ করতে চাচ্ছি না, উনি সেখানে আপনাকে প্রশংসা করেছেন। এক কথা বলে লতিফ আমার, ওকে আমি এখানেও আপনাদের সবাইকে বুঝিয়ে নিতে বলবো। এবং এই ঘটনাটা ঘটে 5 মিনিটের মতো, তারপরে কিছুই উনি বুঝতে পারছিলেন না এবং ওনার কথা বন্ধ হয়ে যায়। কিন্তু কেমন করে জানি আমার হাতটা লতিফের, উনিও এক পর্যায়ে সাড়া দিয়েছেন, ওনার উনিও সাড়া দিয়েছেন, রেসপন্স করেছে। আমি বুঝতে পারি লতিফ প্রায় ওকে। তারপর সে আমাকে বলে তোর তো বিয়ে হয়ে গেছে, নইলে আমি তোকে লন্ডন নিয়ে যেতাম। এটা লতিফ নামের জিন বলেছে। হ্যাঁ, তারপর আমি বাসায় আসি। রাতে ঘুমানোর সময় আমি অনেক উত্তেজনা অনুভব করি। রাতে ঘুমঘুম অবস্থা আমার মনে হলো আমি আমার স্বামীর সাথে আছি, কিন্তু সকালে দেখি আমার অনেক বেশি ব্লিডিং যেটা হয়েছে, এবং ওই সময়টাতে আমাদের পিরিয়ডের কথা বলেছে, ওটাও ছিল না। যাই হোক, এরকম আমার সাথে তিনবার হয়েছে। তারপর আমি শুধু স্বপ্ন দেখি, আমি চলে যাচ্ছি অনেক দূর, আর আমার মা আমাকে নিয়ে যাচ্ছে, যেখানে কোনো মানুষ নেই কিন্তু বড় বড় প্রাসাদ। এরপর বেশ কিছুদিন পর আমি ওই কবিরাজকে ফোন করে সব বলি, কিন্তু তিনি আমার সাথে উল্টা রাগ করেন এবং বলেন এসব কিছু না। তারপর আমি বলি আমার কাজ কেন হচ্ছে না, এবং কবিরাজ আমাকে বলে উনি ছাড়া কেউ যদি আমার স্বামীর সাথে আমার রেজিস্ট্রেশনটা করে দিতে পারে তাহলে 50,000 টাকা পুরস্কার দেবেন। আর এখন আমার স্বামী আমার সাথে ভালো মতো কথাও বলে না, আমার ফোন নম্বরও ব্লক লিস্টে। কিবরিয়া ভাই এবং রেজা ভাই, আরো ঘটনা ঘটেছে কিন্তু বলতে পারছি না, দয়া করে আমার সাথে যোগাযোগ করেন, আমার নম্বর হলো এটা। আর আপনারা চাইলে আমি ওই কবিরাজ এবং জিন্দের সাথে সরাসরি দেখা করিয়ে দিতে পারি, কিন্তু আমাকে এতটুকু নিশ্চয়তা দিতে হবে আমার এবং আমার পরিবার ও স্বামীর ক্ষতি হবে না। রেজা ভাই, আপনাকে বলছি আমি আপনার এক অসহায় বোন, দয়া করে আমার সাহায্য করুন, কারণ কোন কবিরাজ আমার এই ঘটনা শোনার পর রেজিস্ট্রেশনটা করিয়ে দেবে বলে, কিন্তু দুদিন পর বলে পারবো না, আমাদের সমস্যা হবে, আরো অনেক বলার আছে, প্লিজ হেল্প মি, আমার স্বামীর সাথে রেজিস্ট্রেশনটা করার ব্যবস্থা করেন, কারণ ওরা আমাদের মধ্যে এখন বিচ্ছেদ করাতে চায়। রেজা ভাই, আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি আমি, সেটা হচ্ছে আমি এই ভদ্র মহিলাকে এই মুহূর্তে ফোনে নিতে চাই।
হ্যাঁ, আপনি ফোন দেন, ফোন দেওয়ার পরে আমি বলি।
জি,
আপনি
কি আমার কথা? জি, আমি কিবরিয়া ভাই। আপনি দেখেন আরেকজনকে চেনেন কিনা?
হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম।
হ্যাঁ
আপু, রেজা ভাই, আপনাকে একটা বিরক্ত করলাম ফোন দিয়ে।
আমরা
কিন্তু একটা বিষয় একটু আমাদের জানার ছিল আপনার সঙ্গে, যে এই যে ঘটনাটা ঘটেছে, আপনি রেজিস্ট্রেশন করার জন্য কেন আপনি এইরকম কবিরাজের কাছে গেলেন? আইনের ব্যবস্থা নিতে পারতেন
এখানে, মানে আইনের কোন ব্যবস্থা নেই, উনি খুব প্রভাবশালী।
আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত মানুষ, লেখাপড়া করছেন, এম এ পাশ করছেন না? আপনার সাবজেক্ট কি, রাজনৈতিক বিষয়ে কোন সাবজেক্ট?
রাষ্ট্রবিজ্ঞান।
আপনি কোন স্কুলে কি মাস্টারি করেন, টিচারি করেন?
হ্যাঁ আমি টিচার।
আচ্ছা, তাহলে আপনি জয়দেবপুর থেকে গাজীপুর কেন আসলেন?
জয়দেবপুর মানে আমার গাজীপুর আছে, কিন্তু থানা।
আচ্ছা, তো এই জিনটা আপনি বলছেন ঘর অন্ধকার ছিল, তিনটা জিন আসছিল, লতিফ একটা জিন ছিল, মানুষের রূপে জিন হয়ে আসছে?
না, ওনারা মানে যেহেতু রুমটা অন্ধকার ছিল, হ্যাঁ, কিন্তু ওনারা ধূপ করে শব্দ হয়, এবং ওনারা যখন আসে তখন আমাদের উপরে কিছু ছিটায় দেওয়া হয়, মাটি বা এরকম কোনো কিছু, তখন ওনাদের ভয়েসটাও মানে কবিরাজের ভয়েস একটু আলাদা হয়।
যদি কেউ মাটির সাথে ক্লোরোফর্ম মিশিয়ে দেয়, ছিটিয়ে দেয়, মানুষের নার্ভ সিস্টেম একটু দুর্বল হয়ে যায়, মানে সেন্সিংটা একটু কমে যায়, তখন আপনারা কিছুই বুঝবেন না, আপনাকে গায়ে টাচ করলো বা যাই করুক না কেন, আপনি কিছুই তেমন কিছু বুঝবেন না। তো আমি জানতে চাচ্ছি তারা মানুষের উপরে জিন ভর করে এরকম কিছু
কিনা? মানুষের উপরে না, আলাদা। অন্ধকারে তো আমি বলতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি, আমি তাদের থেকে একটু দূরে, হাত থেকে একটু দূরে একটা চেয়ারে বসে থাকতাম, এবং ওনারা ওই এতটুকু দূরত্ব থেকে আমার মাথায় হাত রেখে আমাকে ধোয়া করতো, যখন আমি মানে
নকল হাত থাকতে পারে, প্লাস্টিকের হাত, এটা মাথায় আপনার লাগাচ্ছে, আপনার কাছে এখনো মনে হচ্ছে সেটা জিনই ছিল, আসল জিন ছিল? এটার কয়েকটা প্রমাণ
পাইছি, আমি যখন আমার হাজবেন্ডের যাই, হ্যাঁ, তখন পর্যন্ত আমার কোন সমস্যা না, কিন্তু আমাদের যখন ফিজিক্যাল কোনো কিছু হয় তখন আমি এটা অনুভব করি আমার কানের কাছে কেউ কিছু বলতেছে, খুব বিশ্রী ভাষায় বলতেছে।
এখন আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপু, যে জিন যে আপনার কাছে আসলো, আপনার আপনার শরীরের বিভিন্ন স্থানে টাচ করলো, সেটা কিভাবে আপনি কনফার্ম হলেন সেটা জিনই ছিল?
মানে রেজা ভাই, যেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে, আপনি কি 100% কনফার্ম যে আপনার শরীরে যারা হাত দিয়েছে তারা জিনই ছিল?
তাদের ওই মানে হাতটা এরকম ছিল, একদম অনেক বয়স্ক মানুষের হাতটা, মানে কোন রকম চামড়ার হাতটি কিরকম ওই রকম।
আচ্ছা, একটা জিন নাম ছিল করিম, তার বয়স 300 বছর, সে আপনার সঙ্গে শুধু মাথায় হাত দিত, আর লতিফ নামের যে জিনটা ছিল তার বয়স ছিল 23 বছর, সে আপনার শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দিত। তার মানে আপনি দুজনকে কি জিনই বলতে চাচ্ছেন আপনার জায়গা থেকে? আচ্ছা,
আমরা যেতে চাই
না? অবশ্যই আমরা যেতে চাইবো না, কিন্তু আপনি আমাদেরকে প্রমাণ দেখাবেন কিভাবে?
আসলেই কি কোনো ভুয়া, মানে তখন আপনার ওই জায়গায় গেলেই তো আপনি বুঝতে পারবেন।
আচ্ছা, আমাদের জায়গা থেকে আসলে যাওয়ার প্রয়োজন নাই। হৃদয় ভাই এই ব্যাপারে অনেক বেশি মানে গবেষণা করেন, উনি আসলে ওনার জায়গা থেকে যে বিষয়গুলো আপনাকে প্রশ্ন করেছেন আপনার সঙ্গে ওনার কখনো কথা হয় নাই, তারপরে উনি দেখলেন যে আপনি অনেক বিষয়ে আপনার সম্পর্কে জানেন, আপনি শিক্ষকতা করেন, আপনি গাজীপুর থেকে জয়দেবপুরে এসেছেন, আরো বিভিন্ন বিষয়ে আপনাকে বললেন, এই বিষয়গুলো সবগুলো মিলে গিয়েছে। হৃদয় ভাই আপনি একটা কনক্লুশন টানেন, কারণ ওনাকে কাউন্সিলিং করার মতো সময় আমাদের হাতে নেই।
আপু শুনেন, প্রথম কথা হচ্ছে এটা যে আপনার হাজবেন্ডের যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমাকে ওনার ছবি দেখতে হবে, তারপরে আপনার এক কপি ছবি লাগবে, আমি আমার আপনাকে দেখতে হবে। জিন আপনাকে কখনো টাচ করবে না, প্রথম কথা হচ্ছে এটা, জিন কখনো আপনাকে বডিতে ধরবে না এবং এমন এমন জায়গা ধরবে না যে জায়গাগুলো নিষিদ্ধ।
রাইট,
রুম অন্ধকার করে দেওয়া হয়েছে, এটা যে কবিরের কাছে গেছেন উনি একজন ভণ্ড, ভণ্ড দেখে রুম অন্ধকার করছেন। আর যদি উনি সত্যিকার হইত তাহলে আপনার কাজটা হয়ে যেত, যেহেতু কাজও হয় নাই, শারীরিক নির্যাতনও করা হয়েছে, অবশ্যই উনি ভণ্ড 100%। এইসব এখন বর্তমানে কি আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে? হয় নাই, এর মানে কাজ হয় নাই। 80% 99% ওকে হইলো লাভ নাই, কাজ হইতে হবে 100%, তাইলে কাজটা হলো, অথবা কাজ হয় নাই, যে কোনো একটা, আপনার কাজ হয় নাই। শর্ত টর্ত এগুলো সব বোগাস কথা। আপনি কি 2015 সালে কোনো জব কি বাদ দিয়েছিলেন? একটা রিজাইন নিয়েছিলেন, জব রিজাইন করছিলেন 2016 সালে, জবটা ছাড়ছিলেন, টিচিং জব ছিল না? আচ্ছা, আপনি কি উকিলাতে পড়াশোনা করছিলেন কখনো? এখন দেখেন আমি যদি কথাগুলো বললাম, কবিরাজ কিন্তু এগুলো আপনাকে বলতে পারবে না, কখনো পারবে না। আমি আপনাকে এটাই বলবো, নিজেকে সেফ জায়গায় রাখেন, এইসব কবিরাজ বা এইসবের কথা বিশ্বাস করবেন না, একমাত্র আল্লাহকে বিশ্বাস করবেন, নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, একমাত্র শেফা দানকারী আল্লাহ, আর পৃথিবীতে কেউ না।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। রেজা ভাই যেটা বললো সেটাই আপনি মেনে চলবেন, প্রথম কথা হচ্ছে ভণ্ড কারোর কাছে যাবেন না, আর দ্বিতীয়ত যেটা বললো যে উনি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, হয়তো বিষয়ে তিনি আরো বেশি কাউন্সিলিং করবেন আপনাকে, যেটা আমরা রেডিওতে এভাবে ওপেনলি আসলে সবার জন্য সুযোগ দেওয়া উচিত। আপনার সঙ্গে আমরা প্রায় 15 মিনিট ধরে কথা বলছি, একটা কথাই বলবো সবশেষে, সেটা হচ্ছে আপনি মাস্টার্স পাশ করেছেন, আপনি একজন শিক্ষক মানুষ, আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু সমাজের আর সাধারণ মানুষ যারা আছে তারা অনেক বেশি ভুল করবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।
আমি শুরু করি এখন আপনার পক্ষ থেকে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ যা শুনলেন এটা একজন শিক্ষিত মানুষের মতামত। আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত প্রচুর লোক আছে যারা এরকম বিশ্বাস করেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন, এমন কিছুতে যাবেন না যেটা সাইন্টিফিক ব্যাখ্যা নেই, সবকিছুরই সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজবেন, তারপর প্যারানর্মাল ব্যাখ্যা খুঁজবেন, দুই দিকে যখন মিলে যাবে সেটা আপনি বেছে নেন। যেটা মন থেকে সায় দিবে না সেটা করবেন না, যেটার মধ্যে কোনো প্রমাণ নাই সেটা করবেন না, যেটাতে প্রমাণ পাবেন সেটাই করবেন।
চমৎকার বলেছেন রেজা ভাই, এবং আমার মনে হয় যে একটা চিঠি হাজার মানুষের চোখের দুয়ার খুলে দেবে। বাই দ্য ওয়ে রেজা ভাই, আপনি গত সপ্তাহে যে ইলুমিনিটির কথা বলছিলেন সেই ইলুমিনিটির বিষয়টা নিয়ে আমরা ড্রাইভ করতে চাই, আর এই ফাঁকে একটা চিঠি যেহেতু আমরা আজকে ট্যারট কার্ডে পড়লাম, অনেকে এটাকে ট্যারো কার্ড বলেন, আসলে ইংলিশ উচ্চারণটা বিভিন্নভাবে বিভিন্নভাবে করা যায়, যেহেতু স্পেলিংটা হচ্ছে TARO T, লাস্টের টিটা অনেকে উজ্জ্ব রেখে উচ্চারণ করেন, অনেকে বলেন ট্যারো কার্ড, অনেকে বলেন ট্যারট কার্ড, এটা নিয়ে নাকি রেজা ভাই আমাকে বললেন যে কোন একটা রেডিওতে এটা নিয়ে নাকি কথা বলা হয়েছে। উই ফিল রিয়েলি প্রাউড যে আমাদেরকে নিয়ে অন্যান্য রেডিওরা কথা বলে।
এখানে ব্যাপার আছে কি ভাই, যেমন আমরা বলি যমুনা নদী, ইন্ডিয়ানরা বলে ইয়ামুনা নদী, বিদেশিরা বলে ইয়ামুনা নদী, আমি তো বাঙালি ভাই,
আমি বাঙালি,
আমি বাঙালির মতো করে বলবো। আর একটা মজার ব্যাপার আপনাকে বলি কি ভাই, খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এটা গত পরশুদিনের ঘটনা। হ্যাঁ, একটা মহিলা আসছে আমার কাছে, বোরকা পরা মহিলা, খুবই সম্ভ্রান্ত পরিবারের, গাড়িটাই নিয়ে আসে, অনেক কোন একটা রেডিওতে একজন মৌলানা সন্ধান পাইছে আর কি, মানে রেডিওতে মৌলানা আসে সমাধান দেয় আমাদের মধ্যে আর কি। হ্যাঁ, উনি গেছিল তার কাছে, ওনার ছোট বাচ্চার সমস্যা, বাচ্চা ওনার ডিজেবল টাইপের, মহিলা আমার কথা শুনতে না তো রেডিওতে এখন এই মুহূর্তে, তো আমি চাইবো আপনি কমেন্ট করেন আমার পেজে, করেন তাহলে মানুষ সব বুঝে যে আপনার এক্সিস্টেন্স আছে। এই মৌলানাকে উনি খুঁজে বের করছে, খুঁজে মৌলানা বাসায় গেছে, বলছে আমার এই বাচ্চার সমস্যা এরকম, বাচ্চারা কথা বলতে পারে না, বয়স 6 বছর হয়েছে কিন্তু কথা বলতে পারে না বাচ্চাটা। মৌলানা বলছে কথা বলতে পারে না মানে হলো তোমার এই বাচ্চাকে পরে ধরতে পরে তোমাকে বাচ্চাকে নিয়ে যাবে, তার বাচ্চাকে কখনো সে ফেরত দিবে না, তো যেহেতু মা তার তো মার
মনে
নিয়ে যায়,
আচ্ছা সাইন্টিফিক হলো মাথা খারাপ হয়ে যাবে।
তো আমি বললাম যে আপু দেখেন পরে কেন আপনার বাচ্চাকে নিয়ে যাবে, বাচ্চা তো কথা বলতে পারে না, পরে নিলে তো সুস্থ বাচ্চাকে নেবে, যে কথা বলতে পারে তাহলে পরে কাজে আসবে, কেন আপনার বাচ্চাকে পরে নেবে, সব ভাউতাবাজি। তখন আমি তোমাকে ব্যাখ্যা দিলাম সাইন্টিফিক, ওনার বাচ্চা ছোটবেলা চুষ্টি মুখে লাগাইতো বেশিরভাগ, তো জিব্বার পিছন দিক ভারী হয়ে গেছে, জন্য কথা বলতে পারে আর অনেক আধা ঘন্টার মতো কথা বলছে ওনার সাথে, উনি খুবই স্যাটিসফাইড, খুবই খুশি, অনেক ধন্যবাদ দিয়েছেন। এই জন্য বলবো যে বিভিন্ন প্রচার মাধ্যমে যে সমাধানগুলো দেওয়া হচ্ছে ওগুলো একটু দয়া করে লিসেনার যারা আছেন তারা একটু সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজবে,
এবং আমরা আপনাদেরকে ইন্সপায়ার করবো, নিজেরা জাজ করেন, ইভেন আমাদের কথাও বিলিভ করেন না। হ্যাঁ, আর সমাধান সমাধানটা আসলে কেন দিচ্ছি আমরা, বিকজ আমরা নিজেরাও সমাধান দিই না, এটা আসলে একটা এন্টারটেইনমেন্ট শো। হ্যাঁ, এবং আমাদের এই জায়গাগুলো থেকে, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, কথা বলার প্রয়োজন বলেই বলছি, কম্পিটিশন অনেক বড় একটা বিষয়, কজ সবাই লিসনার চায়, নতুন একটা বিষয় আসলে সেটা কাট কপি পেস্ট হওয়া শুরু করে, এটা নিয়ে আসলে কোনো বাকবিতণ্ডা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে যিনি করেছেন, যিনি এই কাজটি করেছেন, উনিও হয়তো বিজ্ঞ আলেম মাওলানা, আমরা তার রেসপেক্ট দেখি বলছি, হ্যাঁ, ওনাকে নিয়ে যখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে শ্রোতা মহলে, খুব স্বাভাবিকভাবেই যারা রেডিও হয়তো বা শোনেন না, তারা হয়তো মনে করবেন এটা নিশ্চয়ই হ্যান্ডেল করতে না পারে, তাহলে ভয়ানক জিনিসগুলো নিয়ে হ্যান্ডেল না
করে আমাদের পিছনে অনেক মানুষ লেগে গেছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে এমন একটা কথা বলবো, আসলে বলা উচিত কিনা জানি না, আমার কাছে এমনও ফোন আসছে বাংলাদেশের সুনাম ধন্য প্রোগ্রাম থেকে ফোন আসে যে প্লিজ আপনার টেরট কার্ডটা আমাদের রেডিওতে এসে পড়ে।
শুক্রবার আমাদের ডট ট্যারট পেজে আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু রেজা ভাই, একটা লাইভে 60-70 হাজার কমেন্টস, আনথিংকেবল। আমি আমার 12 বছর রেডিও ক্যারিয়ারে কখনো এরকম দেখি নাই। আমি খুব অবাক হয়ে যাই যখন লাইভ চলে 7-8 হাজার পাবলিক স্ট্যান্ড বাই, পুরা 2 ঘন্টা বা 1 ঘন্টা যতক্ষণ আমাদের লাইভ চলে স্ট্যান্ড বাই, ওখান থেকে নড়াচড়া করে না, কোন পর্যন্ত বাংলাদেশের কন্টেন্টের জায়গা থেকে এত মানুষ এট এ টাইম ফেসবুক লাইভ আমি কখনো দেখতে দেখি নাই। অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু রেজা ভাই অ্যান্ড হিজ ফ্যামিলি,
না হয় ক্রেডিট হচ্ছে সব লিসেনারদের উপর, দর্শকদের উপর,
এবং হি ইজ রিয়েলি ডুইং সামথিং এক্সট্রাঅর্ডিনারি, বিলিভ মি, আপনাদের সাপোর্টটা দরকার অসম্ভবকে সাধন করতে চাই।
আরেকটি বিশেষ দাওয়াত আপনাদেরকে দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে ডর ট্যারট পেজে আগামীকাল ঠিক রাত 11:50 যেটা আমাদের সবসময়ই হয় প্রতি শুক্রবার রাত 11:50 আমরা একটি বিশেষ হন্টেড প্লেস থেকে লাইভে যাই। গত সপ্তাহে রেজা ভাই ঢাকার বাইরের একটি জায়গাতে আপনাদেরকে লাইভ নিয়ে গিয়েছিলেন, হন্টেড একটা বটগাছ দেখিয়েছেন, মানুষ খেকো বটগাছ। আজকে তিনি আমাদেরকে একটু আগে যেটা জানালেন, আগামীকালকে লাইভটি হবে খাগড়াছড়ির সাজেক থেকে, বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি জায়গা। এখানে তিনি কোন একটি হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে লাইভে আসবেন আগামীকাল রাত 11:50। এরকম একটা দুর্দান্ত লাইভ দেখার সুযোগ আমার মনে হয় আপনাদের কারোরই মিস করা উচিত হবে না। পেজের ঠিকানাটি আমি বলে দিচ্ছি, www.facebook.com/dor-tarot। আমি আবারও বলছি, www.facebook.com/dar-tarot। সবসময় মনে রাখবেন, ভূত বলে আসলে কিছু নেই, সুতরাং ভূত নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। যদি ভয় পাওয়ার কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা অন্য কিছু, যেটার কথা আমরা সবসময় বলি ডর ট্যারোটে।
ডর মানে ভয়, ডর মানে ভয়। হন্টেড বাই ট্রান্সিস্টর ম্যাগনেটিক ডর।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ডে। আমি আরজিকে দিয়ে আপনাদের সাথে রয়েছি, ডর হন্টেড বাই প্রাইম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই, আপনি ইলুমিনেটি নিয়ে,
ইলুমিনেটি আগে একটা ছোট্ট কথা বলে দিই আমি, মানে হন্য হয়ে যে সলিউশন খুঁজতেছেন আমার কাছে, রেজা ভাই আমাকে বাঁচান, আমি বাঁচানে ওলা কেউ না, আপনি নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহ একমাত্র শেফাদানকারী, যদি আমার কাছে আপনারা সাহায্য চান এতে ইমানের দুর্বলতা হবে, আপনাদের ইমান কমে যাবে। আমি নিজেই তো ইয়ানাফসি পড়তেছি, আমি নিজে আল্লাহ কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমার মাফ করো, আমি আপনাকে কেমনে বাঁচাবো, আমি হয়তো আপনাকে গাইডলাইন দিতে পারি। যাই হোক, ইলুমিনেটি নিয়ে বলি, ইলুমিনেটির গত এপিসোড যারা মিস করছেন তারা ডাউনলোড অপশনটা শুনে নেবেন। তো যেখানে আমরা পৃথিবীতে হাসি ঠাট্টা আর বিনোদনে ব্যস্ত, সেখানে একদল মানুষ আছে কেবল ভাই, যে মানুষরা পৃথিবী শাসন করার নেশায় পাগল থাকে সবসময়, দুনিয়া সকল দেশেই কিন্তু আছে। এরা শয়তানের পূজা করে রেগুলার, যাকে আমরা ব্ল্যাক ম্যাজিকও বলে থাকি। প্রত্যেকটা ধর্মে শয়তানের কথা বলা আছে, মুসলমান ধর্মে যেমন আছে শয়তান ইবলিস, হিন্দুদের কাছে যেমন আছে অসুর, খ্রিস্টানদের কাছে আছে লুসিফার।
লুসিফার
ইলুমিনেটির মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের আওতায় শয়তান কিভাবে পৃথিবীকে আপনার আওতায় নিয়ে আসবে, মানে আপনার আন্ডারে হাতের মুঠায় করে দিবে এবং পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। শয়তানের পরিচয় আমি আগে দিই আপনাদেরকে, আমরা মুসলমানরা ইবলিস শয়তানের ব্যাপারে অনেকটা জানি, ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি ছিল, যেটা জিন বলি আমরা, পরবর্তীতে আল্লাহ তার ইবাদতের জন্য খুশি হয় তাকে সর্দার বানায়, সর্দার বানানো তাকে। এরপর আল্লাহ ফেরেশতাদের কাছে এমন একটি জীব বানানোর ইচ্ছা প্রকাশ করেন যেটা পৃথিবীর সৃষ্টির সেরা জীব হবে, যার বুদ্ধি ক্ষমতা সবকিছু থাকবে সবার ঊর্ধ্বে, তাদের ক্ষমতা থাকবে সীমাবদ্ধ, নিদ্রা ক্লান্তি এগুলো তাদের হবে, যেমন জিন যেগুলো হয় না। আল্লাহ এটাও বলছিল যে এদের কিন্তু ভুল পথে যাওয়ার ক্ষমতা থাকবে, ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করতে পারে না, মানুষ যে কোনো খারাপ কাজ করার ক্ষমতা রাখে। আমরা জানি সবাই শয়তান মানুষকে বিপদগামী করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আল্লাহ তাআলা তাকে 3টি শক্তি দিয়েছেন তার পূর্বের অনেক ইবাদতের জন্য, এই শক্তির বলেই সে মানুষকে বিপদগামী করছে। আমি এটাই সবাইকে বলবো যে ইলুমিনেটি যারা প্র্যাকটিস করেন তারা এখান থেকে বের হয়ে আসেন। ইলুমিনেটি মানে শয়তানের পূজা করা, এটা গুপ্ত ঘাতক এবং এটাতে দাজ্জালের অংশটা পৃথিবীতে আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ এমন একটা এক জাতির জাতীয় প্রাণীও বলা যায় তাকে, মানুষকে ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে, মানে মানুষকে ধরবে এবং ছিঁড়বে, ছিঁড়ে তারপর তারা তারা খেয়ে ফেলবে কাঁচা। এই ছোট্ট ভাবে কনক্লুশন দিয়ে দিই, ইলুমিনেটি মানে হচ্ছে একটা গুপ্ত দল যারা পৃথিবীর টপ লেভেলের মানুষ এটাকে নিয়ন্ত্রণ করে। আমি যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না, আমাকে কিভাবে নিচ্ছে আমি জানি না,
এবং এটা কিন্তু স্বতঃসিদ্ধ কথা না, মানে রেজা ভাই ইলুমিনেটি সম্পর্কে যেটা বলে গেলেন সেটা একেবারে ইউনিভার্সাল কথা না, এটা নিয়ে ডিবেট আছে। হ্যাঁ, আপনারা চাইলে নিজের মতো করে স্টাডি করে নেবেন। রেজা ভাই, আমাদের অনেক গেস্ট আছেন এই মুহূর্তে স্টুডিওতে, একজন আছেন, আপনার নামটা একটু বলেন।
সামির, লালবাগ থেকে আসছি।
ঘটনাটা কি আসলে যে কারণে আপনি আজকের এই অনুষ্ঠানে আসলেন?
আসলে ঘটনাটা কি, আমার ফ্রেন্ডরা মিলে আর কি প্ল্যান সেট করছিলাম, এটা আমরা কিছুই বুঝতাম না, কিছুটা স্টাডি করছি নেট থেকে। তো আমরা চারজন ফ্রেন্ড নতুন বাসায় ওঠার পর রুম খালি ছিল, তো আমরা সবাই মিলে আর কি এটা প্ল্যান করছিলাম। তো আমরা চারজন বসলাম, বসার পর একটা মোমবাতি জ্বালানো হলো, তারপর সুগন্ধি জাতীয় কিছু ইউজ করা হয়েছে, পরে উইজার বোর্ড লাগে একটা উইজার জন্য। উইজার বোর্ডের মধ্যে একটা ছকের মতো থাকে, এ টু জেড থাকে, নাম্বারিং থাকে, চারজন চারজনের হাত ধরে বা অনেকে হাঁটু দিয়ে বসে, কিন্তু আমরা হাত ধরে বসছিলাম। এটার মধ্যে একজন আর কি কলার থাকে, তো কলার ছিলাম আমি।
কলার মানে হচ্ছে যে ডাক ব্যাপ থাকে, আশেপাশে যদি কোনো আত্মা থাকে
কোন স্পেসিফিকেশন লাগে যে উনি এরকম হতে হবে, যে
কেউ ডাকতে পারবে না, জানে না। তো এটার সিস্টেম, একজন ডাকতে পারবে, অন্য কেউ ডাকতে পারবে না। এভাবে ডাকতে হয় যে যদি আশেপাশে কোনো আত্মা থাকেন তাহলে সাড়া দেন। ডাকতেছি যখন আস্তে বোর্ডটা নড়ে উঠছে, নড়ে ওঠার পরে অনেক ভয় তো লাগছেই অবশ্যই। তো কোয়েশ্চেন করা হয়েছে, আপনি কি আসছেন? তো উইজা বোর্ডের কর্নারে দিশে দিলে আর কি ইয়ে থাকে, ইয়েস অর নো। তো আস্তে আস্তে বাটনটা ওইখানে গিয়ে আর কি থামছে,
যে বাটনটা আছে সেটা, ওটার নাম প্লানচেট।
তারপর নাম জিজ্ঞেস করার পর নাম্বার সে, মানে স্পেসিফিক তো বলা যেটা থাকে কি নামটা। তারপর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরে উইজা বোর্ডের মাধ্যমে কিছু করেনি। আমার একটা ফ্রেন্ড আছে আলিন, ওর কানের সামনে ফিস ফিস করে ওই ভয় আর কি সব ফেলে দিছে। তারপর আর কি পুরোপুরি তো আর হয়নি, তারপর লাইট অন করে রাখছে, তখন আর কিছু হয়নি। যখন বাসায় ফিরছে সবারই প্রবলেম হয়েছে, সবসময় কানের সামনে একটা সাউন্ড আসে, সজাগ অবস্থায় কানের সামনে ফিস ফিস আসে, মানে অনেকের জ্বর এসে পড়ছে, বাসায় অনেক কিছু দেখতেছে, আমি বাসায় ঠিকভাবে চলাফেরাই করতে পারছি না।
আমরা নিজেরা সময় দিই, তো এটা ফেসবুকে একটা লাইভ মাত্র, এবং এটা রেজা ভাইয়ের পার্সোনাল পেজ। ম্যাক্সিমাম পিপল এটা খুঁজে খুঁজে বের করে আমাদের ঘড়ির টাইমটা ঠিক আছে কিনা, কিউরিওসিটি জায়গা থেকে আপনারা এটা করতেই পারেন, সেটা নিয়ে যে ধরনের মন্তব্য করে সেটা ভাই রীতিমতো খুব, মানে কেন বলতেছি যে আমরা এত বড় বড় রিস্ক নেবার পরে যখন দেখি কিছু কিছু লিসনার এটা নিয়ে কোশ্চেন রেইজ করে, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো। আপনারা সন্দেহ হলে কোশ্চেন রেইজ করবেন, এবং আমাদের এটা ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছি যে আপনারা চাইলে আমাদের এখানে টিমে জয়েন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বনশই দিতে হবে। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা বিনীতভাবে একটা কথা বলতে চাই যে প্লিজ আপনি আর্গুমেন্ট করেন, কিন্তু এমন কোন ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না যেটা আট দশটা লিসনারকে আরো বেশি ইন্সপায়ার করে এইসব বিষয়ে, এবং আমরা অনেক বেশি ডিমোটিভেট হই, কারণ এই কাজগুলো কিন্তু আমরা আপনাদের জন্যই করছি। এই যে প্ল্যানচেটের কথাটা বললেন রেজা ভাই, রেজা ভাই যখন ডট ডট শুরু করেছে তারও অনেক আগে তিনি আমাকে একটা উইজা বোর্ড গিফট করেছে, এবং তখনই তিনি আমাকে বলেছিলেন যে আমি এটা লাইভে করতে চাই, কিন্তু আমি সেটা রিস্কটা নেই নাই। কিন্তু আজকে শোনার পর আপনি যখন কথা দিচ্ছেন
করতে পারি একটা লাইভ প্ল্যানচেট নিয়ে, আমার কাছে অসংখ্য ইমেল আসে, অসংখ্য কমেন্ট আসে, এই আমাদের এই প্রোগ্রাম শোনার কয়েকদিনের মধ্যে মানুষের সমস্যা হয়। আমরা বারবার বলি, এখনো আমি বলতেছি, যদি আপনাদের সমস্যা হয় আপনারা আমাদের এই প্রোগ্রাম শোনা বন্ধ করে দেন, আমরা চাই না কারো ক্ষতি হোক,
রাইট?
এটা হচ্ছে আমার কথা,
এবং আশেপাশে কোথাও যদি আপনার কোনো কিছু দেখেন মনে করবেন না এখানে আমাদের কোনো হাত আছে। তাহলে আমরা প্ল্যানচেট যদি করি যে কোনো একটা সময় হতে পারে, কিন্তু এখানে একটা বিষয় আমি অবশ্যই বলবো যে প্ল্যানচেটেই করলেই যে আত্মা চলে আসবে, আত্মা এসে ভর করবে আপনার লাইভের মাধ্যমে, খোঁজ করবে আত্মা কই, ভূত কই, ভূত কই, ভূত দেখলে
কিছু না কিছু তো ঘটবে।
ডোন্ট ডু দ্যাট কাইন্ড অফ অ্যাটিটিউড। পৃথিবীতে আজ পর্যন্ত কেউই বলতে পারেনি ভূতের অভাব হচ্ছে, এটা কোন মুভিতেও নাই, বিলিয়ন ডলার খরচ করে মুভি বানানো হয়েছে, কোন মুভিতে ভূতের অভাব নাই। আমরা কোন একটা জায়গায় 100 প্লেসে যাচ্ছি, আমি সরি আমি অনেক বেশি রেগে যাচ্ছি,
ভাই কলা গাছটা মনে কিনা ভাই, ওইটা কই?
আমি সরি, আমি আসলে এটা বলা উচিত হচ্ছে না, বাই দ্য ওয়ে একটা ব্রেক নিয়ে নিই, কারণ আমার মাথাটা খারাপ হয়ে গেছে ভাই, এত পরিশ্রম করার পরে লোকজন যখন এরকম করে। পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো, আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে দেখাবো, এবং একটা ফ্যামিলি এসছে, আমি এবং রেজা ভাই একটু আগে দেখেছি, সুইট এবং কিউট একটা ফ্যামিলি, বিশেষ করে দুইটা বাচ্চা, মানে মনে হচ্ছে ধরে আদর করে দিই। ওদের একটা ভিডিও ফুটেজ আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন, ওদেরকে নিয়ে আমরা কথা বলবো একটু পরে।
আর একটি বিশেষ দাওয়াত আপনাদেরকে দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে ডর ট্যারট পেজে আগামীকাল
ঠিক রাত 11:50 যেটা আমাদের সব সময়ই হয় প্রতি শুক্রবার রাত 11:50 আমরা একটি বিশেষ হন্টেড প্লেস থেকে লাইভে যাই। আগামীকালকের লাইভটি হবে সাজেক থেকে। সাজেক সম্পর্কে আপনাদের অনেকেরই আইডিয়া আছে, আপনারা গিয়েছেন বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি জায়গা। এখানে তিনি কোন একটি হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে লাইভে আসবেন আগামীকাল রাত 11:50। এরকম একটা দুর্দান্ত লাইভ দেখার সুযোগ আমার মনে হয় আপনাদের কারোরই মিস করা উচিত হবে না। ফেইজের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/dor-tarot। আমি আবারও বলছি, www.facebook.com/dor-tarot। যোগ দিয়ে কানেক্টেড থাকুন, কারণ আগামীকাল রাত 11:50 কিছু একটা ঘটবে। এবং সবসময় মনে রাখবেন, ভূত বলে আসলে কিছু নেই, সুতরাং ভূত নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। যদি ভয় পাওয়ার কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা অন্য কিছু, যেটার কথা আমরা সবসময় বলি ডর ট্যারোটে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ডর মানে
প্রিয় শ্রোতা, আমরা ডরের ট্যারোট কার্ড রাউন্ডের একেবারে শেষ ভাগে চলে এসেছি। যে কথাটা আমরা বলেছিলাম যে একটা ফ্যামিলির কথা আমরা বলবো, এত কিউট একটা ফ্যামিলি মাশাআল্লাহ, আমার খুব ভালো লেগেছে। তো তারা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা তাদের কাছে যাবার আগে যে ভাইটি আমাদের প্ল্যানচেট নিয়ে কথা বলল তাকে একটু শেষবারের মতো ফ্লোর দিতে চাই, এবং এই বিষয়টা নিয়ে রেজা ভাই যদি কিছু বলার থাকে সেও বলবে। জি ভাই বলুন।
গতকালকে রাত্রে ঘুমাইছি, আমার বিছানা থেকে ফোনটা আমার পরেও নি, কেউ আসেও নি, আমি লক করে ঘুমাইছি, মাথার কাছে ছিল। আর মাথা যদি ফোনটার উপরে পড়তো এই অবস্থা হতো না, আমার ফোনটা পুরো ভেঙে গুরু গুরু হয়ে গেছে।
আইফোন 7 না নাকি
6s প্লাস?
টিভিতে দেখানো হয়েছে, এটা হাতুড়ি দিয়ে বাড়ির গ্লাস ভাঙে না,
কিন্তু দেখেন পুরো টুকরো টুকরো হয়ে গেছে,
বিছানাতে ভেঙে গেছে। তোমার কিছু প্রশ্ন করি, হ্যাঁ, তোমার কি মেষ রাশি কিনা?
হ্যাঁ,
মেষ রাশি তো বলতে পাওয়ারফুল রাশি, আমারও তো
পাওয়ারফুল রাশি, মেষ রাশি পাওয়ারফুল রাশি। তুমি কি কখনো খরগোশ পালতা?
বাসায় পালতাম, আমি পারতাম না,
আগে পালতাম।
হ্যাঁ,
আচ্ছা, দেখে মনে হচ্ছে তোমার চোখে কোন এক সময় সমস্যা ছিল, যেটা মাইনাস বলা হয় থাকে।
হ্যাঁ, এখনো আছে, এখন একটু কম
কমছে না, ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে কমে যাক। তোমার ঘুড়ি উড়ানো কোন শখ ছিল কখনো?
এখনো উড়াই,
এখনো উড়াও, সবই মিলতেছে ভাই। লিসেনারকে বলবো একটা কথা, আমি অন্ধকার ডিলমারি লেগে যাই, মানে আমি এই না যে সব জানতাম। আর একটা বিষয় আমি জানতে চাই তোমার কাছ থেকে, যে এই হন্টেড বিষয়গুলো নাকি গবেষণা করতে খুব মন চায়।
হ্যাঁ, কিউরিওসিটির জন্য তো প্ল্যান জেনে বসা হয়েছিল।
তোমার ব্যবসায়িক কি লস প্রজেক্টে আছো?
হ্যাঁ,
1 ইয়ার পরে আমি তোমার জন্য সাথে কাউন্সিলিং করবো আর কি, যতটুকু অ্যাডভাইস দিতে পারে দিব। গত সপ্তাহে আমি যে আমার স্বপ্নের কথা বলছি, যে মুক্তার ব্যাপারটা, আপনারা অনেক 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 প্রেশার দিচ্ছেন মুক্তার জন্য, আমাকে অনেক প্রেশার দিচ্ছেন মুক্তার জন্য। এই মুক্তারা শুধুমাত্র অসহায় মানুষের জন্য, একদম বিপদগ্রস্ত, তাদেরকে কি ভাই দিবেন?
থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য, এবং আই হোপ আপনার সমাধানটা সায়েন্টিফিক ওয়েতেই হবে। ওকে ফাইন। প্রিয় শ্রোতা, যার কথা বলছিলাম সেই ফ্যামিলি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে। আমরা এই ভিডিওটা আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিয়েছি ডট ট্যারোট পেজে। এই ফ্যামিলিটিকে যদি আপনারা দেখতে চান আমাদের পেজে চলে আসবেন, ভেরি কিউট ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। ওনাদেরকে দেখলেই মনে হয় যে মানে শান্তি, ঠিক আছে? তো আমাদের পেজটার ঠিকানা হচ্ছে www.facebook.com/dor-tarot। আমি আবারও বলছি, www.facebook.com/dor-tarot, DARTAROT, দ্যাট ইজ ডর ট্যারোট। লাইক দিয়ে দেবেন পেজটিতে প্লিজ, যদি আপনি কানেক্টেড থাকতে চান। ওকে রেজা ভাই, আমরা যে গেস্টদের কথা বলছিলাম তারা তো এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছে, আমি একটু পরিচিত হতে চাই পুরো ফ্যামিলির সঙ্গে। আপনি বলেন, আপনি একটু আপনাদের পরিচয়টা বলেন, ফ্যামিলির নামটা বলেন জাস্ট।
আমার নাম আহমদ মুর্শিদা।
মাহমুদ মুর্শিদা, ওকে। আপনি এসছেন এবং আপনার হাজবেন্ড এসছে এবং আপনার দুটো কিউট বাচ্চা এসছে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। রেজা ভাই, আপনার প্রশ্ন থাকে ডিরেক্টলি ওনাদেরকে প্রশ্ন করেন।
আমি আপনার কাছে একটু আগে মায়ের নাম আপনার নাম নিলাম আর কি, আপনার প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো চিটাং ইউনিভার্সিটি পড়াশোনা করছেন?
জি না, আমি চিটাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করি।
চিটাং ছিলেন বহুদিন?
চিটাং বেড়াতে গেছি, আসলে আমার স্টুডেন্ট লাইফ ঘোড়াশাল ফার্টিলাইজারে, ফাদার ওখানে চাকরি করতেন।
আপনার সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং কিছু একটা ছিল?
জি জি, আমি আগে গুড়াই টেকনোলজি নিয়ে
ছিল। আপনি কি এমন কোথাও কাজ করেন যেখানে কম্প্রেসার অনেক আছে?
কম্প্রেসার
যেখানে বাস্ট হওয়ার সম্ভাবনা অনেক
আছে,
সম্ভাবনা আছে?
জি জি আছে।
জান, আপনি আপনার ঘটনা বলেন, আমি শুনি একটু।
আমার প্রবলেমটা মূলত হচ্ছে আমার এই বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ,
ছোট ছোট
বাচ্চাদের, বাচ্চা। হ্যাঁ, আমার মূলত 4টা ছেলে মেয়ে, একজন ঢাকাতে পড়াশোনা করে আর 3 জন আমার কাছে থাকে। তো মূলত যে বিষয়টা হতো, এদেরকে দেখা যাচ্ছে আমার সঙ্গে এমন আছে, শব্দ পাচ্ছি যে এদেরকে মারছে, কিন্তু কে মারছে, কোথা থেকে মারছে, এটা কোন, এরা বলছে যাবো মারছে।
এরাও কি জিনিসটা ফিল করে?
হ্যাঁ, এটা ফিল করে।
এরা যদি জিজ্ঞেস করি, মনে থাকে, একটু চেষ্টা করি। কি নাম তোমার?
মঞ্জু ফরিকবাল।
জুফার ইকবাল। তো এই যে বাবা যেটা বললো যে এরকম অনেক সময় মার খায় এবং খুঁজে পাও নাকি মানলো, এরকম হয় নাকি বাবা? হয় না? এটা কি এখনো হয় নাকি অনেক আগে হতো?
অনেক আগে,
অনেক আগে হতো। তো তখন তুমি কি করতে, বাবাকে কি বলতে, কিছু বলতে?
বলতাম যে বাবা আমাকে মারে।
তারপর বাবা কি করতো?
বাবা বলতো যে কবিরাজ দেখাবো,
কবিরাজ দেখাবো। কবিরাজ অনেক, আপনার ছেলের বয়স কত?
আমার ছেলের বয়স 6 বছর।
6 বছর, কিন্তু দেখে মনে হয় না যে ওর গ্রোথ একটু কম হচ্ছে বা এরকম কিছু?
পরবর্তীতে এদের এই সমস্যাগুলির কারণে আমি যে যেখানে বলছি আমি সেখানেই গেছি। তারপরে কয়েকজনকে ধরাধরি করে ওই বিষয়টা যেভাবে মারধরটা, এটাই সব থেকে কষ্টদায়ক লাগতো। তাই আরো প্রবলেম হতো, দেখা যাচ্ছে যে আমার যে আরেকটা ছেলে সে আমার সঙ্গে নামাজ পড়ছে, তাকে তুলে নিয়ে ফেলে দিছে বিছনার উপরে। আমার সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে কিন্তু সে তাকে ফেলে দিছে বিছনার উপরে।
আচ্ছা,
রুমের মধ্যে দেখা যাচ্ছে যে বেডশিট গায়ের মধ্যে পেঁচায় নিয়ে একদম রোল হয়ে গেছে।
যেহেতু উনি বাসায় থাকে না, জব করে, আপনি বাসায় থাকেন, আপনি মা মানুষ, মা জানবেন সবকিছু, তো ওরা কি এরকম করে যে জানলার কাছে আঙুলে দেখাচ্ছে?
আমি প্রথম থেকে, এটা তো আমার বড় মেয়ের থেকে শুরু, তখন আমি বুঝতাম না ভাই, মাদার সাথে যেহেতু পরে ও হঠাৎ করে একদিন মানে আমাকে ডাকছে, ডেকে বলছে আপনার মেয়ে তো মিথ্যা কথা বলে আর পরিষ্কার থাকে না। তখন আমি ওকে বকাঝকা করছি, কেন ও খালি কান্না করতো ভাইয়া, আর কিছু ও খালি শিওর না, আমি এগুলো বলি না। তারপরে মাদ্রাসাতে আপনার একটা উন্না নেড়ে রাখছে, উন্নাটা আপনার কাটা প্রথম জামা, ওটা পরবর্তীতে বাসায় আসতে আসতে পরে ওটা পড়তে দিই নেই। তো বাসাতে এরকম মিথ্যা মানে বলে, ও কান্না করে বললে, তখন আমি একদিন ওর আর কি যে মাদ্রাসা চলে যাবে ড্রয়ের থেকে ব্যাগে কাপড় রাখতেছে, হঠাৎ করে ড্রয়ের দেখি কি ভাই, ড্রয়ের পাশে একটা কস্টেপ দিয়ে কাগজ লাগানো, এত মানে অ্যাকুরেট ভাবে লাগানো, কোনো বাঁকা না কিছু না। ওই কাগজটার মধ্যে ভাইয়া আপনার মোবাইল নাম্বারের মতো লেখা, কিন্তু 10টা ছিল নাম্বার, 11টা
নাম্বার কম।
হ্যাঁ, একটা কম। তোমার বাসায় এরকম কেউ আসবে না ভাই, আসেও না, আমি এরকম একটা বাসায় থাকি না, ওরা তো সম্ভবই না এরকম ভাবে লাগানো।
আমাকে বলেন তো মেয়ের নামটা কি?
মিফতাহুল জান্নাত উর্বি।
আচ্ছা, অ্যাবনর্মাল বিহেভ করে?
আমার তো, আমার মেয়ে বেশি হলে বাসায় 11 দিন 10 দিন এরকম আসে, এরকম না, আমার মেয়ে অন্যরকম
ভাইয়াছে,
অশান্তি বলে, আবার বলতো কি ভাই হাতে এই জায়গাটার মধ্যে গরম হয়ে যেত,
সেটাই অ্যাবনর্মাল বিহেভিয়ার।
ধরলে হ্যাঁ ধরলে বলতো কি যে না আম্মু এটা তো ঠান্ডা। আচ্ছা, তারপরে ওকে আমি প্যানে ফেলে দিছি, তারপর ওর কাছ থেকে বড় ছেলের কাছে আসে, বড় ছেলে সে এরকম মিথ্যা বলতো বাসাতে হঠাৎ করে এরকম, মানে অনেক দিন হচ্ছে আমরা বুঝতে পারি নাই। তারপরে ও কি করলো, যেটা জানলা দিয়ে ওরা দুজনই, হ্যাঁ ও মাঝে মাঝে দেখতে জানলা দিয়ে দেখে কি বাইপাসের ছাদের মধ্যে মারামারি হচ্ছে, একটা কালো একটা সাদা মানুষ, হ্যাঁ খুব মারামারি হচ্ছে ছাদের মধ্যে, আপনার ওই ছাদে পানির ট্যাঙ্কির উপরে আছে। এটা আমার দেখা, ওর আব্বুকে দেখায়, আমার কেউ দেখেন, আমরা তো দেখি না। আমার বাসার থেকে মেঘনা ব্রিজটা দেখা যায় ভাই, ওই মেঘনা ব্রিজটা ওই বলতে আমি দেখো মেঘনা ব্রিজ ভেঙে গেছে, এবং ওর মতো একটা ছেলে দেখো ব্রিজ থেকে লাভ দিচ্ছে। আমি বলছি কি যে না বাবা, এটা তোমাকে হয়তো কেউ দেখাচ্ছে, পানি ফেলাই তো ঘরের মধ্যে, আর ওর কাপড় চোপড় নিয়ে যেত ভাই, কাপড় চোপড় গুলা রাখছে এখানে ভাজ করে, এটা মানে চোখের সামনে নাই, কিন্তু ওটা পাওয়া যেত। আবার
বাসায় প্রশ্ন করবো আপনাদের দুজনকে, সেটা হচ্ছে আপনি অথবা আপনার হাজবেন্ড কোন বিশেষ আমল করতেন যেটা কোনো কারণে বন্ধ করে ফেলছেন?
আমল তো না, আমরা ভাই তরিকা পন্থী, আমাদের তো কন্টিনিউ একটা আমল করতে হয়, বেশি না, দুরুদ শরীফ পড়া, জিকির ফিকির করা, এই তো, আর অন্য কোন আমল না। আমি করি এখনো, ও হয়তো ছেলে মানুষ।
এরকম কি কোনো করছেন যে তাহাজ্জুদ পড়ছেন রেগুলার?
কন্টিনিউ হয় না ভাই, এটা
মাঝখানে পড়ছেন, দুদিন তিন দিন একখানা পড়ছেন?
হ্যাঁ, কিছুদিন মানে আমরা রাত্রে না, 12টার পর থেকে পড়ছি,
12টার পর থেকে তাহাজ্জুদ পড়া যায়।
হ্যাঁ, কিছুদিন পড়ছি।
যদি কোনো আমল করেন আপনি এরকম তাহাজ্জুদ তিন দিন চার দিন পড়ে ফেলছেন, তখন আমরা জানি ভালো জিন যেগুলো আছে সেগুলো খুব পছন্দ করে, বিশেষ করে মধ্যরাতের দিকে বা ভোরের দিকে ফজরের পরে, যেটা কোরআন তেলাওয়াত করতে পারেন, ভালো জিনটা শুনে। যদি আপনি সেই আমলটা বন্ধ করে দেন, তখন তারা বিরক্ত হয়, তখন তারা ডিস্টার্ব করবে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি আপনি কোনো কারণে তাবিজ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হবে, হয়তো তাবিজটা ব্যবহার করছেন ক্ষতির পরে মনে করেন, কিন্তু এই ক্ষতিটা কন্টিনিউয়াস লেগে থাকবে, আর্থিকভাবেও লাগবে, সামাজিকভাবেও লাগবে, আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়াও হবে এবং আন্ডারস্ট্যান্ডিং হবে না, শারীরিক ও মানসিক দুদিক দিয়ে সমস্যা হবে যদি তাবিজ ব্যবহার করে থাকেন। আর আমাদের ধর্মে তাবিজ নিষিদ্ধ, তাবিজ পড়া শিরক। যদি আমাকে দেখাতে পারেন কোন একটা কোরআনের আয়াত অথবা হাদিস, জয়ীফ হাদিস হোক, মজু হাদিস হোক, এরকম কোন হাদিস পাবে না, কোরআন তো নাই নাই, হাদিসও নাই, এগুলো আছে ভ্রান্ত কিছু আকিদে আছে মানুষের, তারপরে কিছু বই পাওয়া যায় কিতাবে, এগুলো তো তাবিজের নকশা মশলা লাগা
শুরু করে, মানে আয়াত লিখে এরকম তাবিজ কখনো ব্যবহার করি নাই ভাইয়া।
আর যেই দেখ তাবিজ তাবিজি, মদ মদে মদ আপনাকে পিসাইব দেয় ফাইভ স্টার হোটেলের মালিক দেয় এটা মদ এটা হারামি
তাবিজের ব্যাপারে স্ট্রিক্টলি বলা মানে আমাদের লিস্টে যারা আছে এটা শেপ কিন্তু এখানে যেহেতু আমরা একটা সামাজিক প্রেক্ষাপট থেকে এই অনুষ্ঠানটা করি রেজা ভাই আমি একটু ইম্প্রোভাইজ করতে চাই সরি ফর ইন্টারাপশন এটা হচ্ছে অনুষ্ঠানটা অনেকেই শুনছেন যারা হয়তো মুসলিম ধর্মের না এখানে হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন তাদের জায়গাটা থেকে আমরা যেটা বলবো যে এই ফ্যামিলি আর যারা এখানে এসছেন তারা পুরোপুরি ইসলামিক পন্থায় চলেন বুঝতে পারবেন যে কারণে আমাদের এই বিষয়গুলো ইসলামিক বিষয়গুলো থেকে উনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন ইন জেনারেলি আমরা বলবো যে বিষয়গুলো যদি আপনি পালন করেন আপনাদের ব্যক্তিগত জীবনে রিলিজিয়ন আপনাদের যে স্বস্ব রিলিজিয়ন যেটা বলেছে সেটাই পুরোপুরি পালন করার চেষ্টা করেন ওকে
তারপর এখন গায়ের থেকে আমার বড় ছিল তো 12 বছর ওর গা থেকে কাপড় নিয়ে যেত ও বলতে পারতো না আবার বই মানে একদম সব বই নিয়ে যেত বাংলা বইটা ভাইয়া পাওয়া গেছে স্কুলের ভিতরে অনেক দিন পর হ্যাঁ সেটার মধ্যে আপনার সিঁদুর লাল মানে রক্তের মতো পুরো বই এরকম দেওয়া
স্কুলের টিচারদেরকে দেখেছে
হ্যাঁ হ্যাঁ
টিচাররা কি বলেছে
এরাও আসে দেখে গেছে আমার বাচ্চাদেরা কি বলবে ওরা ওদের সামনেও আমার বাচ্চাদেরকে মানে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মারধর করছে
আপনার শাশুড়ির সাথে সম্পর্ক কেমন
আমার শাশুড়ি তো ভাইয়া মানে আমার আপন শাশুড়ি নাই আমার
শ্বশুর
আমার শাশুড়ি বাসা আসার পর থেকে এটা মানে এই জিনিসটা ইয়া হয়েছে আর কি ভাই মানে আমার শাশুড়ি আসছেন উনি নামাজ কালাম পরে হ্যাঁ আসছে পর থেকে এটা মানে এটা অনেকদিন থেকে ছিল কিন্তু আমার শাশুড়ি আসার পর থেকে আমার ঘরে মনে হয় ঢুকছে এটা
কিন্তু
প্রশ্ন করলাম শাশুড়ির সাথে সম্পর্ক কেমন আমি কিছু জেনেই প্রশ্ন করছি ওনাকে এবং উনি এইভাবে আনসার করছে শাশুড়ি ঘরে ঢোকার পর থেকে ওনাদের সমস্যা শুরু উনি অলরেডি শাশুড়ি সন্দেহ করে
আমি আমার শাশুড়িকে সন্দেহ করি না কারণ আমি এরকম পাই নাই তবে উনি আমার আপন শাশুড়ি না আমার শাশুড়ি মারা গেছিল
না কিন্তু সেটা একজন মানুষ আপন না হোক আপন হতে
আপন হতে পারে
আপনার হাজবেন্ড বোধহয় কিছু বলতে চায় ওনাকে আমি ফ্লোরটা দিচ্ছি
আমি এমন কিছু কিছু জিনিস দেখছি যেটা আপনারা যেহেতু একটা সাইন্টিফিক ভাবে এটা ইয়া করেন আসলে আমি এখনো এই বিষয়গুলি নিয়ে সন্দেহ যে এটা কি ধরনের এটা
আপনি নিজেও তো একজন সাইন্টিফিক ম্যান আপনি একজন কেমিস্ট
যে একদিন ব্যাপারটা ঘটলো এরকম যে বাসায় ওয়ালে কিছু লিখলো যা প্রশ্ন করতো সেটা হচ্ছে ওয়ালে লিখে দিত
এটা কি আপনারা বাস্তবে লিখতে দেখেছেন নাকি পরের দিন পেয়েছেন
না না সাথে সাথে হয়তো কিছুক্ষণ পরে অন্য কাজ করছি ওয়ালের দিকে তাকাইলাম দেখলাম লেখা আছে
ও মাই গড
কানে কানে কথা বলার ব্যাপারটা কিন্তু একটু একজন বলে গেল
কানে কানে কথা বলতো এবং যা হয়তো বলতো এই ওয়ালে ওটা লিখা আছে দেখে
কি প্রশ্ন করেছিলেন আপনি
একদিন বলছে কি যে মানে ও আসছে এসে বলছে আমাদের একটা আপনজনের মতো আসছে এসে ওরা কথা বলতো তো মানে প্রথম খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে ছিল সে একদিন বলছে কি আমার আমাকে খিদে পেয়েছে মিষ্টি খাবো এটা দিয়ালে লিখছে হ্যাঁ তা আমার ঘরে তো মিষ্টি নাই আমি এবার গুড় ছিল তা আমি বলছি গুড় খাবেন নাকি জিজ্ঞেস করতো এর বলছে আপনাকে গুড় খাবেন এর সাথে কথা খুব সুন্দর কথা হইতো হ্যাঁ তো বলছে কি হ্যাঁ গুড় খাবো তারপরে ঘরে আসবেন বান্দা দাও বান্দা একটা গ্লাস পানি আমি একটা প্লেটে গুড় দিছি কিছুক্ষণ পরে ওর আবার শব্দ পাচ্ছে মানে মানে খাওয়ার একটা শব্দ না 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 ও মানে আপনি খাচ্ছে কেউ খাচ্ছে অদৃশ্য ভাবে তখন আমি আবার কিছুক্ষণ পরে খাওয়া শেষ মানে শব্দটা নাই তখন আমি এখন দেখো তো বান্দা দরজা বন্ধ করে দিতে বলছে পরে খুলে দেখে কি ভাই পানি গ্লাসে পানি খাইছে গুড় গুলা নাই একটা অল্প ইয়ে পরে আছে আর কি
তখন পরে এটা দেখছেন গুড়টা পিঁপড়া হইতো এত দ্রুত গুড় খেতে পারত না
ওর বয়স 6 বছর যার সাথে এই ঘটনাটা ঘটেছে ভিডিও আছে ফেসবুকে আপনারা চাইলে ওকে দেখতে পারেন আচ্ছা জুফার সরি কিছু কি বলতে পারবা তুমি আমাদেরকে যে আব্বু আম্মু যেগুলো বলতেছে তোমার সাথে এগুলো হয় এই বিষয়গুলো কি তুমি কিছু বলতে পারবা আমাদেরকে কি হয়েছে
মানে আমরা একদিন বিছনাতে বসেছিলাম তখন ডোরটা থেকে একা করে খুলে সব পাকর কাপড় হঠাৎ করে নিচে পড়ে গেল তো না আম্মু ডাকলাম বেশক কাপড় নিচে পড়া পরে আমরা কাপড় গুলো উঠাচ্ছি মাঝখানে হঠাৎ করে দেখলাম একটা লাল মানে সুতা বা কিছু ওই কাপড়ে ঘিট মারা
আচ্ছা তুমি দেখলে এটা তারপর কি করলাই কাপড়টা
কাপড়টা আম্মু বললাম যে আম্মু এই লাল একটা কাপড় পাইলাম পরে এটা আম্মু আব্বুকে দিল আবু এটা খুব দেখাইতে হবে
এটুকুই জানো এমনিতেই তোমার তোমার কোনো বন্ধু আছে কারা কারো বন্ধুদের সাথে বন্ধুরা যেরকম করে খেলাধুলা করে মেশে তুমি কি ওরকম মিশতে পারো ওদের সাথে কোনো সমস্যা হয় না তো কোনো সমস্যা হয় না রাতের বেলা ঘুমোতে কোনো সমস্যা হয় কাউকে কি তুমি দেখো এরকম কেউ যে তোমার সঙ্গে কথা বলে তোমাকে এসে ওই তোমার আম্মু বলতেছিল যে কানের কাছে ফিস ফিস করে এসে কেউ একজন কিছু বলে এরকম হয় কে বলে কি নাম ওর
নাম দেবেশ
বাচ্চাটাকে নিয়ে আসছে ভিডিও দিয়েছি, যারা একটু ফান করতে চান করেন,
ঢুকবে তারা বুঝবে,
যারা আসলে ঢুকবে এরা বুঝতে পারবে, যারা আসলে ফান করতে চান করেন, উই লাভ ইউর ফান। এবং অনেকে এরকম আছে ফান করেছে প্রথম প্রথম, পরে গিয়া ঠিকই দৌড়াদৌড়ি শুরু হয়েছে,
লাইফ বরবাদ হয়ে গেছে।
হ্যাঁ, লাইফ বরবাদ হয়ে গেছে। আমি বলবো যে প্লিজ যে কোনো দিনই সমালোচনা করেন, সাইন্টিফিক হয়েছে করেন, আমরাও সেটাই করার চেষ্টা করছি। তো বাবা, এই যে ডেভিড দাস, ডেভিড দাসের সাথে কি তোমার এখনো কথা হয়?
এখনো না।
লাস্ট কবে কথা হয়েছে?
অনেকদিন পরে।
অনেকদিন পরে না? তোমার কি বলে ডেভিড দাস?
বলে যে দেয়ালে যা লেখা আছে ওটা 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 তো আমাকে যা বলল।
ও, এগুলো বলে? এমনি তোমাকে কোনো টর্চার করে না, কোনো ধরনের মারধর দেওয়া, বিরক্ত করা করে? কি চায় ও তোমার কাছে?
কিছু চায় না।
কিছু চায় না? খেলাধুলা করতে গেলে কোনো ডিস্টার্ব করে না? পড়াশোনা করতে গেলে যে আম্মু বললো যে বই নিয়ে গেছে, তুমি কি চাও?
আবার একদিন সুভা তো বসে আছিস, পড়া কেস করে উল্টা দিল।
সুভা উল্টা দিল? তুমি কি করলা?
একদম কেস করে লাফ মারা আমি আম্মুর কাছে গেলাম।
ভয় পাওয়ার কিছু আছে? তুমি ভয় পাও দেবীর দাসকে? কেন ভয় পাও? ইউ আর স্ট্রং এনাফ। তুমি ভয় পাও বলেই তো তোমার কাছে আসে। তোমার কথা শুনে আব্বু আম্মু ভয় পায়?
একদিন মারছিলাম।
মারছিলা? তুমি কি করছিলা?
হাতে লাঠিছি, মানে আসে আমাদের কাছে কদম পিছন দেখে দিছে
বাড়ি। তুমি কি দেখতে পারতে ওকে? ও কেমন দেখতে?
মানে দেখতে চেহারা ভয়ের মতো।
ভয়ের মতো? আচ্ছা,
কত বড়? সাইজে কত?
সাইজে কত বড়? তোমার চেয়ে বড়?
অনেক বড়।
তোমার থেকে অনেক বড়?
ও কি ছায়ার মতো আসে?
কেমন আসে?
একটা ছায়ার মতো লাগে যখন আসে বাসায়?
মানুষের মতো।
মানুষের মতো দেখা যায় না? তুমি নামাজ পড়ো? এই যে তোমার আব্বু তোমাকে মাথায় টুপি তারপরে ইদি দিয়েছে, নামাজ পড়ো সময় পেলে? নামাজ পড়ো না? গুড, খুব ভালো। না, আমি এখানে একটা জিনিস একটু বলে নেই, দিস ইজ এ নন সায়েন্টিফিক শো প্রিয় শ্রোতা। ডেভিড দাস রিলিজিয়নের দিক থেকে এটা হিন্দু নাম হয়ে যাবে, অনেক হিন্দুরা এটা নিয়ে হয়তো মন খারাপ করতে পারেন। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এটা সম্পূর্ণরূপে নন সায়েন্টিফিক শো, কোনোভাবেই জাতিগত জায়গা থেকে বিষয়টাকে ক্লাসের জায়গাতে নেবেন না। এবং জিনের ব্যাপারে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেখানে হিন্দু মুসলিম সব জিনই আছে, আমি যতদূর জানি এটা সম্পর্কে।
হিন্দু মুসলিম না, মানে
ধার্মিক অধার্মিক, ধার্মিক এবং অধার্মিক এই বিষয়টা আছে। সো এটা ওদের ক্ষেত্রে ঘটেছে, এটা সার্বজনীন কোনো ব্যাপার না, এটাকে শুধুই একটা ইনসিডেন্ট বলতে পারেন, এবং এটা নন সায়েন্টিফিক ইনসিডেন্ট। যদি যুক্তিকতার জায়গা থেকে যাই তাহলে এটা একটা অযৌক্তিক ইনসিডেন্ট, আমরা এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্লিজ রেজা ভাই, আপনার কি বলার আছে?
আমার বলার অনেক কিছু আছে, সবসময় বলারই থাকে আমার। এখানে এটাকে ডিপিডি বলে, ওর যে সমস্যাটা অসুখের নাম হচ্ছে ডিপিডি,
এটাকে
সাইন্টিফিক্যালি আমি প্রথমে সাইন্টিফিক ব্যাখ্যা সবাইকে দেই। এটাকে বলে ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার। আমি আবার বলি,
ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার,
ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার বলে এটাকে। এর মানে হচ্ছে যখন একটা ছোট বাচ্চাকে অ্যাবিউজ করা হয় কি ভাই, তাদের আস্তে আস্তে এরকম তারা ফিল করে, তাদেরকে মারধর করে, স্বপ্নের তারা দেখে, তাদের খাওয়া দাওয়া কমে যাবে, এই ব্যাপারগুলো ঘটে। চাইল্ড অ্যাবিউজ করা হয় তাহলে এই অসুখটা হবে, তার যে সিমটমগুলো দেয়ালে লেখা টেখা সবকিছু ডিপিডির সাথে যায়। এই জন্য ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, কিন্তু কোন রেজাল্ট আসবে না। কারণ
আপনি কি বলেন, ভালো সাইকিয়াট্রিস্ট
দেখাবে না? কারণ হচ্ছে এটা, এই জন্য যদি তার সাথে অ্যাবিউজিং রেগুলার হয়ে যায় সাইকিয়াট্রিস্ট কি করবে? বিষয়টা ঠিক এরকম, ওনাদের সন্তান চারটা, চারটা কিন্তু সমান ভাবে মানুষ করা যাবে না, তার জন্য দেখাশোনা একভাবে করা সম্ভব না, বুঝছেন না? যেমন আমরা জানি যে যাদের মেয়ে হয় তারা চিন্তা করে মেয়েটাকে বিয়ে দিলে বাঁচলাম, ছেলে যা থাকে,
নট ফর এভরি ফ্যামিলি, আপনি সামাজিকতা
জায়গাটা, এরকম এই বিষয়গুলো যুগ যুগ ধরে চলে আসতেছে। এমনও সময় ছিল আমাদের, একটা বড় বড় যুগ ছিল যে মেয়ে সন্তানকে জীবন্ত এগুলো সময়গুলো এক সময় ছিল আর কি। তো আমরা ধারণা করি ছেলে সন্তান সারা জীবন পাশে থাকবে, মেয়ে চলে যাবে। এই ধারণাগুলো যদি বাচ্চারা বুঝে ফেলে যে বাবা মা ধারণাগুলো পোষণ করে, সেক্ষেত্রে একটা অ্যাবিউজিং এর ব্যাপার আসে,
মেন্টাল অ্যাবিউজ।
হ্যাঁ, তো এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো পার্সোনাল ব্যাপার। আপনার ওয়াইফ কি আপনাকে গালাগালি করে, বাচ্চাটাকে গালাগালি করে? গালাগালি মানে গালাগালি মানে গালাগালি, কিন্তু বাজে গালি?
জি, বাজে গালি না, হয়তো এমনিতে যখন হয়তো বিরক্ত করছে তখন হয়তো ধমক দিচ্ছে,
বাসায় থাকে না, গালাগালি একটা লিমিটেশন।
আমার ফ্যামিলিতে ওই ধরনের
নোংরা কথা বলে না। ওর যে এক্সিস্টিং ফিল করে আমাকে অবশ্যই প্রথমে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে হবে, তারপর আমি যাবো জিন ভূতের ঘটনা।
কিন্তু সাইন্টিফিক জায়গা থেকে আমরা যেটা মিল পাচ্ছি না বিষয়টা ওর ক্ষেত্রে স্পেসিফিক, তাহলে কি আমরা প্যারানরমাল বা
এখানে রিফ্লেকশন যেগুলো দেখে এটাকে ডিপিডি বলবে, যে কোনো ডাক্তার তাকে ডিপিডি বলবে, এই ওষুধটাই বলবে। আর যদি আমি প্যারানর্মাল ব্যাখ্যাতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে বাসাটা আছে, বাসার পাশে কোনো নদী আছে?
নদী আছে, জি জি জি, মেঘনা নদী আছে।
যদি বাসার পাশে নদী থাকে আমরা জানি কিছু কিছু জিন আছে যারা নদীতে বসবাস করে।
আচ্ছা,
হ্যাঁ, সেই জিনগুলো নদীতে বসবাস করে, তা নদী থেকেই, এবং তারা এমন বাচ্চাদেরকে বেছে নেয় যে বাচ্চা দেখতে খুব সুন্দর এবং যাদের ওজন অনেক কম।
মিলে গেছে ওর সঙ্গে একদম।
হ্যাঁ, এদেরকে বলে ঘুল, GHUL, ঘুল বলে। এই জিনের যে প্রজাতিকে ঘুল বলে, যেমন আমাদের, আমি সবসময় বলি রেগুলারি যে আমাদের যেমন চাইনিজ, পাকিস্তানি, ইন্ডিয়ান
বিভিন্ন
জাত আছে না, এরকম ওদের মতো জাত আছে, খারাপ জিনের মতো জাত আছে, ঘুল বলা ওদেরকে। হ্যাঁ, এরা সারা জীবন ধরে রাখে মানুষকে। যেমন ধরেন আপনার বাসায় যদি এমন ধরেন এই ঘুল জিনগুলো যেটা করে, ওরা প্রথমে তাকে শব্দ শোনাবে, কুকুরের শব্দ হতে পারে, বিড়ালের শব্দ হতে পারে, গাধার শব্দ হতে পারে, তাকে শোনাবে এবং সে শুনবে সেটা। এরকম কি শুনেন, একটু কুকুরের শব্দ শুনেন আপনি, কুকুরের শব্দ ও শুনবে, তখন তার উপরে সেটা আসবে এবং সেই জিনটা আপনাকে মেয়ে বাচ্চার উপরও এফেক্ট করবে। শুধু একজন বাচ্চা না, দুই তিনজনের উপর এফেক্ট করবে, সবার উপরে, আপনাদের উপর করবে না, সেটা করবে না, শুধু বাচ্চাদের উপর এফেক্ট করবে। এ হচ্ছে ব্যাপার, এই জিনিসটা যে কোনো বাসা যেতে পারে। যারা আমাদের লিসেনার এই মুহূর্তে আমাদের রেডিও শুনতেছেন, তাদের সাথেও এফেক্ট হতে পারে। আমি সবসময় বলি, দরকার পড়লে রেডিও শোনা বন্ধ করে দেন, আমাদের প্রোগ্রাম শোনা বন্ধ করে দেন, কারণ আমার এই কথাগুলো জিন্দাও শুনতেছে, তারা বাংলা বুঝে, তাদের মধ্যে সাহস দিন দিন বাড়তেছে, তারা বুঝে যাচ্ছে মানুষকে আমি কি বলতেছি, কি শেখাচ্ছি। জিন্দার সাহস অলরেডি বাড়তেছে, জিন্দের সাহস আমরা বাড়া দিচ্ছি। মানে আপনি যদি সুরানার 72 পড়েন, সে নেই পাবেন যে জিন্দের সাহস আমরা বাড়া দিচ্ছি। তো আপনার যে সলিউশনটা, সেক্ষেত্রে বাচ্চার হাত আমি একটু দেখবো, আর দরকার হলে আপনার বাসায় আমরা যাবো, কিভাবে সহ যাবো, গিয়ে যতটুকু পারি আমি চেষ্টা করবো সম্পূর্ণরূপে পার্মানেন্টলি এই সলিউশনটা দেওয়া।
রাইট, আমরা এটা ব্যক্তিগত ভাবেই অবশ্যই বলবো যে আপনি ডিল করেন, বিকজ রেডিও এন্ড থেকে আসলে এই বিষয়গুলো একটা সামাজিকতার জায়গা থাকে, যেহেতু সবাই এই জিনিসটাকে
শুনে। তাদের মধ্যে যেটা ঘটছিল একটা খুব একটা বিষয় যেটা আমার জানার বিষয়, যে এটা কি ধরনের ব্যাপারটা,
রাইট, আমরা পাশে আপনাকে
বলবো একটা ঘটনা ঘটছিল, মানে সেই পারপাসে আমি বলছি, আমি অফিস থেকে আসছি, এসে ঘড়িটা খুলে রাখছি। আচ্ছা, কিছুক্ষণ পরে আবার যখন আমি লাঞ্চে আসছি, আবার যাব, তো যাওয়ার সময় ঘড়ি নাই, বাবা ঘড়ি কোথায়, ঘড়ি কোথায়। সে তখন এরকম আমার রুমের মধ্যে অনেক কিছুই দেখাচ্ছে, ভ্যানিশ হয়ে যেত। পরবর্তীতে তাকে ডাক দিতাম, সে তাকে ডাকলে পরে সে চোখ বন্ধ করে এভাবে এভাবে ই করে ই করতো, বলে তারপর চোখ বন্ধ করে বলতো যে সোফার মধ্যে ঘড়িটা আছে, এবং ঠিক তো সেখানে গিয়ে পাওয়া যেত।
ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা প্রিয় শ্রোতা এখানেই শেষ করতে চাই আমাদের ডরের ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্ট আজকে এখানে। যাবার বেলা শুধু একটা কথাই বলার আছে, বারবার বলি, দিস ইজ ভেরি নন সায়েন্টিফিক শো। রেজা ভাই খুব দারুণ একটা কথা বলেন ইদানিং ফেসবুকে, লিসেন দিস শো অ্যাট ইউর ওন রিস্ক, নিজে রিস্ক নিয়ে শুনুন, আমরা কাউকে ইন্সপায়ারও করি না। এটা নিয়ে আপনারা আলোচনা করেন, সমালোচনা করেন, যেহেতু আমরা বারবার বলছি দিস ইজ নন সায়েন্টিফিক শো, এন্টারটেইনমেন্ট পার্সপেক্টিভ থেকে সমালোচনা করেন শোটাকে, আপনারা খুব বেশি সিরিয়াসলি নেবেন না, লাইফটাকে সুন্দরভাবে উদযাপন করুন, ভালো থাকুন সবসময়, সেটা আমরা সবসময় বলি। কজ আমরা শোতে বলছি ট্যারট কার্ড, আমরা ট্যারট কার্ড অবশ্যই একটা ভেগ বা অবশ্যই বলি যে এটা প্র্যাকটিস করা উচিত না, সেই নামটা নিয়ে আমরা খুব বেশি সায়েন্সের কাছে গিয়ে প্যারানর্মাল বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যেটা বাংলাদেশের রেডিও এন্ডে আজ পর্যন্ত কেউ করেনি।
বাংলাদেশের নামে অর্থাৎ ওয়ার্ল্ড আছে নাম জানা নাই,
ট্যারট কার্ড, এবং এটাও বলছি ট্যারট কার্ড প্র্যাকটিস করবেন না, আমরা নাম নিয়েছি ট্যারট কার্ডের, কিন্তু আমরা ট্যারট কার্ডের বিপক্ষে, আমরা বলছি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর বিপক্ষে, আমরা সবকিছুকেই সায়েন্সের আলোকে দেখানোর চেষ্টা করছি। সুতরাং এই নাম, এই অনুষ্ঠান কিংবা এই পার্টিকুলার সেগমেন্ট নিয়ে এমন কোন ধরনের কনফিউশন বা ডিসকাশনে যাবেন না যেটা আমাদের সাথে ম্যাচ করে না। অন্যান্য রেডিওর অনুষ্ঠান শুনবেন, অবশ্যই শুনবেন, বেশি করে শুনবেন, কিন্তু যদি প্রোপাগান্ডা করেন বা ক্যানভাসার হন তাহলে তাদের পেজে গিয়ে সেটা করেন। প্লিজ, উই লাভ ইউ গাইজ, এবং আমরা এক্সপেক্ট করি লাভ না করলেও আমাদেরকে হেল্প করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় রেজা ভাই আপনি শেষ করেন।
আচ্ছা, আমি শেষ করার আগে একটা কথাই বলবো, আপনারা ভালো থাকেন, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি দেখে রেডিওতে এসে আপনাদের জন্য এত রাতে বেলা সময় ব্যয় করি। সো ভালোবাসা থেকে আমার সবকিছু, তো এটাই বলবো, এটাই বলে বিদায় নিচ্ছি, কারণ আমার বলার অনেক কিছু আছে। আমি আসলে যে উদ্দেশ্যে আমি রেডিওতে আসা, উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে কিছু শেখানো, আমার যা জ্ঞান অল্প অল্প যাই আছে টুকটাক, ওটা আপনাদের মধ্যে বিলীন করে দেওয়া। আস্তে আস্তে সামনের দিকে আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো শেখানোর, এগুলো দেওয়ার। ধন্যবাদ।
আর একটি বিশেষ দাওয়াত আপনাদেরকে দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে ডর ট্যারট পেজে আগামীকাল ঠিক রাত 11:50, যেটা আমাদের সবসময়ই হয় প্রতি শুক্রবার রাত 11:50, আমরা একটি বিশেষ হন্টেড প্লেস থেকে লাইভে যাই। আগামীকালকের লাইভটি হবে সাজেক থেকে। সাজেক সম্পর্কে আপনাদের অনেকেরই আইডিয়া আছে, আপনারা গিয়েছেন বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি জায়গা, এখানে তিনি কোন একটি হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে লাইভে আসবেন আগামীকাল রাত 11:50। এরকম একটা দুর্দান্ত লাইভ দেখার সুযোগ আমার মনে হয় আপনাদের কারোরই মিস করা উচিত হবে না। পেজের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/ ডর ট্যারট। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT। যোগ দিয়ে কানেক্টেড থাকুন, কারণ আগামীকাল রাত 11:50 কিছু একটা ঘটবে। এবং সবসময় মনে রাখবেন, ভূত বলে আসলে কিছু নেই, সুতরাং ভূত নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। যদি ভয় পাওয়ার কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা অন্য কিছু, যেটার কথা আমরা সবসময় বলি ডর ট্যারোটে।
ডর মানে ভয়।
Exclusively on FusionBD.com.